exclusively on FusionBD.com.
God exists. পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার চুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
সপ্তাহান্তে আরো একবার স্বাগত ডর ইক্লিপসে। আমি আরজে কেভরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। রেজা ভাই আমাদের সঙ্গে রয়েছেন। রেজা ভাই আওয়াজ দেন।
আসসালামু আলাইকুম, আমি আছি আপনার সাথে।
রেজা ভাই আমাদের সঙ্গে রয়েছেন এবং বরাবরের মতো অনেক গেস্ট আমাদের সঙ্গে রয়েছেন। আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা কোনো কথা বাড়াতে চাই না, কারণ গত সপ্তাহে আমরা খুব ভয়াবহ একটি জায়গা থেকে শেষ করেছিলাম এবং সে হচ্ছে প্রভা, যার জীবনে ঘটে যাওয়া অল্প কিছু ঘটনা কেবল আমরা তুলে আনতে পেরেছিলাম। একটু সামারি করতে চাই। সামারিটা হচ্ছে এটাই যে প্রভা খুব ছোটবেলাতে কিছু উল্টাপাল্টা জিনিস সে দেখতে পেত এবং খুব ভয় পেত। মার সঙ্গে সে থাকা শুরু করে, রাতের বেলা ঘুমোতে গেলে যে কোনোভাবেই হোক না কেন সে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে থাকতে পছন্দ করত, কিন্তু ফ্যামিলি চাইতো তাকে আলাদাভাবে রাখার জন্য। এক পর্যায়ে সেটা সম্ভব হয় না, কিছু আনইউজুয়াল ঘটনা তার ফ্যামিলিতে ঘটতে থাকে, বিশেষ করে লাইট নিয়ে। টেলিভিশন হঠাৎ করে অফ হয়ে যাওয়া, টেলিভিশন অন হয়ে যাওয়া, লাইট অন অফ হয়ে যাওয়া, যে রুমটাতেও থাকে সেটার বাতি কন্টিনিউয়াসলি ফিউজ হয়ে যাওয়া, ওর মধ্যে এটা সীমাবদ্ধ ছিল। কিন্তু হঠাৎ করে ওর মা ওই বিষয়টা অনুভব করতে পারে। এরপরে বেশ কিছু অনভিপ্রেত ঘটনা ঘটে এবং সেগুলো কন্টিনিউয়াসলি ঘটতে পারে। একটা পর্যায়ে গিয়ে তার সঙ্গে কমিউনিকেশন করা সম্ভব হয় প্রভার, যে আসলে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আদৌ সে কি ঘটাচ্ছে কিনা জানি না, তবে ও আসলে ঘুমের মধ্যে হোক বা যে কোনোভাবেই হোক না কেন, এই অশরীরী বা জিন বা প্রেতাত্মা বা আত্মা আমরা এখনো শিওর নই, তার সঙ্গে তার কমিউনিকেট করা সহজ হয় এবং সে জানতে পারে তার নাম হচ্ছে মুরা। এই মুরার জায়গাটা থেকেই আমরা আবারও শুনতে চাই প্রভার কাছ থেকে। হ্যাঁ, তুমি জানতে পারলে যে ওর নাম হচ্ছে মুরা।
হ্যাঁ, তো আমার স্বপ্ন সম্পূর্ণ মনে থাকতো না, তো আমি আম্মুকে একদিন রাতে হঠাৎ করে এটা বলে আবার ঘুমিয়ে যাই। তো পরের দিন আম্মুর কাছ থেকে নামটা শুনে আমার মনে হয়, আর তারপর থেকে আমি কিছু কিছু সম্পূর্ণ মনে রাখতে পারতাম না, কিছু কিছু মনে রাখতাম আর সেটা আমার আম্মুকে বলতাম। তো সে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইতো, সে কিভাবে মারা গেছে এই জিনিসগুলো আমার মানে আমাকে বলতো।
তার কি বলতো তোমাকে, মারা গেছে, মারা যাওয়ার গল্পটা?
মারা যাওয়া বলতে আমি না স্বপ্নের মধ্যে আমার নিজেকেও দেখতাম যে খুব পুরানো মানে পাথর, বড় বড় পাথর পানি যাচ্ছে উপরে বারান্দা টাইপ, সেখানে কয়েকটা ছেলে, মুরা হচ্ছে এই পাশে, আমিও এই পাশে, আমি ভিতরে রুমে এক কাত হয়ে শুয়ে আছি। ও যাওয়ার সময় আমাকে বলতেছে আমার চাচা আসলে কিন্তু বললো না, জাস্ট এটুক বলে চলে গেল। তো আমি স্বপ্নের ব্যাপারটা এরকম ছিল যে আমি কিছুই বুঝতেছি না, মুরা আমার, আমি জানি ওর নাম মুরা, ও কই চলে গেল, কি করতেছে। তো একটা লোক আসলো, জিজ্ঞেস করলো মুরা কোথায়। তা আমি স্বপ্নেই বললাম যে মুরা বারান্দায়। তো তারপর তার নাকি সমস্যা হয়, তাকে মারধর করা হয়, মানে এটা আমি দেখিনি বাট সে আমাকে বলে যে আমি
বলে দেওয়ার কারণে এটা হয়েছে।
হ্যাঁ, আমি স্বপ্নে এটা বলে দিয়েছি আমি তার ক্ষতি করে ফেলছি এরকম কিছু একটা। তো অনেক কান্নাকাটি করে। তো আমি যখন স্বপ্নে এগুলো দেখি তখন আবার আমার আব্বাম্মু যেটা শুনে যে আমি রাতে কথা বলি, আমি ওই যে উপর উল্টা হয়ে শুয়ে থাকি, আর আমি আমার লাইফে ফয়সাল নামে কোনো ছেলেকে চিনি না বা ওইরকম ক্লোজ কেউ নেই যার নাম ফয়সাল, বাট আমি নাকি রাতে ঘুমের মধ্যে চিৎকার করে একবার একদিনই বলছি ফয়সাল যায়ও না হয়ে যাও, এই টাইপের কথাবার্তা। তো এগুলা যখন আমি ঘুমাচ্ছি এগুলা শুনতেছে আমার ফ্যামিলি মেম্বাররা, আর আমি ঘুমের মধ্যে ওকে দেখতেছি। তো এগুলো আমি আম্মুকে বলি। তো এরপর ওর মানে মারা যাওয়ার ওয়েজ গুলো দেখি, ওর বর্ণনাটা দিলে হচ্ছে ও খুব চিকন, ও মাঝখানে সিটি গড়ে, চুলগুলো পাতলা। তো ও কিভাবে মারা গেছে তো কোনো স্পেসিফিক কোনো ওয়ে দেখাইতো না যে ওইভাবে মারা গেছে। কখনো দেখতাম একটা ছাদ রেলিং নেই, ও হচ্ছে সিঁড়ি দিয়ে নামতেছে, নামতে নামতে ব্লেড নিয়ে খুচমুচ করতেছে, মানে ও রক্তটা কাটবে হাতের, বা ও কতগুলো ওষুধ নিছে, ওষুধ সে খাবে, এগুলো দেখতাম। আর এটা দেখতাম যে নিজেই নিজের মানে কোনোভাবে মানে নিজেকে মারা বা নিজেকে আঘাত করা এরকম টাইপের বিষয়গুলো। তো সে মারা গেছে এটা সে আমাকে ফ্ল্যাঙ্কলি বলে এবং সে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। এমনকি মনে হচ্ছে যে আমি আমার পাস্টে চলে গেছি, সে আমাকে দেখাচ্ছে দেখো এখানটা পানি ছিল, এই জায়গাটা এমন ছিল, আমরা ঘুরতে যাব সামথিং এরকম। আমিও না আসলে আমার আব্বা আম্মু আমাকে 10 বছর বলবো এসএসসি পর্যন্ত খুব মানে তাদের মন মতো করে ঘুরছে, খুব মানে কারোর সাথে মেশানা, তো আমার বাইরে বের হওয়ার একটা ঝোঁক ছিল। ওকে দেখে ভয় লাগতো না, কারণ তখন আমার বিষয়টা খুব ইউজুয়াল হয়ে গেছিল আর ধারাবাহিক ভাবে ওর সাথে আমার যোগাযোগ হইতো। বাট ওই যে আমি একটা সময় গিয়ে যে নামটা আম্মুকে বলে দিছি, পরের দিন হচ্ছে সে মানে আমাকে মারে। দেখি যে আমি যে শুই সেখানে একটা দেয়ালের পাশে এরকম একটা পিলার আছে, তো আমি দেখছি পিলারে আমাকে মাথা ইয়া করতেছে যে নামটা কেন বলছি। অ্যান্ড সকালবেলা আমার এই জায়গাটা বিষ, আম্মু বলতেছে যে হ্যাঁ হালকা ফুলা ফুলা লাগতেছে। আর এরপরে শুরু হলো আরেকটা জিনিস যে অদ্ভুত, আমি আজকে এটা খাবো, মানে আমার মাঝখান দিয়ে রুচি আপ ডাউন করে, আমার পছন্দের খাবার আমি আজকে এটা খাবো, হ্যাঁ আমি সবটা দেখতেছি খাচ্ছি। সকালবেলা আমার পেট ফেপে আছে, কিছু খেতে পারতেছি না, মানে আমি ওটা হয়তো মানে সত্যিকারে মানে মনে হচ্ছে যে আমি খাইছি ব্যাপারটা এরকম। আবার কিছু নোংরা স্বপ্ন দেখতাম যে ওয়াশরুমের এই পাশে যে পাকাটা এখানে মাংস রান্না করে কেউ ঢেলে দিছে, বলছে যেটা খাও, এরকম নোংরা ব্যাপার। এমনও হয়েছে যে স্বপ্নের মধ্যে আমি ধরবো ধরবো খাবো খাবো এরকম একটা অবস্থা জেগে গেছি, ওর তখন কমিউনিকেটর চলে যায়। এর মাঝখানে মোড়া বলতে কি, যেমন কথা বলতাম স্বপ্নে সরাসরি, ওই জিনিসটা চলে যায়, ওকে দেখতাম। একদিন একটা খারাপ চেহারাও দেখছি ওর, বাট ওইভাবে আর কমিউনিকেট হয় না। আমার ছোটবেলা থেকেই একটা জিনিস কি, আমি স্বপ্ন দেখে হয়তো যেগুলো বলতে ভুলে যেতাম সেই স্বপ্নগুলো আমি ডাবল করে দেখতাম। কয়েকটা স্বপ্ন এমন ছিল যে আমার জন্মদিনে এই বছর আমি এই স্বপ্নটা দেখছি, নেক্সট ইয়ার আমার জন্মদিনেই আমি এই স্বপ্নটা আবার দেখবো, তো এরকম হয়তো। আর আগের বাসায় থাকতে আমি একটা স্বপ্ন দেখছি, আমি ভুলে গেছি একটা আনন বাসার স্বপ্ন দেখছি, বাট আমি সেই বাসায় গিয়ে যখন অ্যাগেন ওই স্বপ্নটা দেখলাম তখন মনে পড়ছে যে স্বপ্নটা আমি আগে দেখছি, এই বাসাটাও আমি আগে দেখছি, কিন্তু আমি বাসাটা মানে যখন স্বপ্ন দেখছি তখন আমি বাসাটা ছিলাম না, এই বাসাটা মানে আমি দেখি নাই, কিন্তু তখন আমি বাসাটা স্বপ্নে দেখছি। এরকম জিনিসগুলো আমার সামনে আসতে থাকে আর ভয়ঙ্কর মানে ভয় পাওয়া শুরু করি, আর ওই ব্যাপারগুলো আরো বাড়তে থাকে। একটা চুল ধরে টান দেওয়া, তারপর হচ্ছে একটু ছায়ার মতো দেখা, মানে বেশি বেশি ভয় পাওয়া যেটাকে বলে। তো একটা সময় আমার মধ্যে না মানে কান্নাকাটি করতো অনেক অকারণে, আমি মানে আমার বাসায় হচ্ছে ডিসেল লাইন না থাকার কারণ হচ্ছে আমি হিন্দিতে কথা বলবো, মানে নাচ গান এগুলোর প্রতি আকৃষ্ট, আমার ফ্যামিলিটা একটু মানে আমার মা বাবা ওনারা একটু নামাজ পড়ে, তো এই জন্য ক্লাস 9 পর্যন্ত কোনো ডিসকানেকশন ছিল না। তো আমি একটা না দুই তিন ঘন্টা বিটি বিটি তাকে আসি, যেখানে কি হচ্ছে না হচ্ছে অনেক সময় চিন্তা করতেছি বা চোখ দিয়ে পানি পড়তেছে, মানে আমার ভিতরে খুব খারাপ লাগা বা কষ্ট খুব শুরু হতে থাকে যে আমার মতো একটা মেয়ে এভাবে যাচ্ছে। আসলে মোড়ার সাথে তখন আমার যোগাযোগ নাই, বাট আমি ভয় পাই, প্লাস স্টাক হয়ে যাই। আমার আম্মু দুইবার তিনবার চারবার ডাকে, পরে গিয়ে পাঁচবারের সময় হ্যাঁ শুনছি। আবার এমনও হয়েছে যে আম্মু চলে আসছে ডাক দিছো, আমি ডাকি নাই, বা আম্মু আমাকে ডাকতেছে আম্মু আমাকে ডাকে নাই। এই জিনিসটা আমার ভাইয়ারও কয়েকবার ফেস করছে, তবে ওরা খুব কম টাইম। আবার যদি আব্বু আমাদের রুমে না থাকে, আমি ফেসবুকিং করতেছি রাত জাগছি, আম্মু ঘুম গায়া মানে খুব জোরে চিৎকার করে উঠতেছে, আবার আমি ঘুমিয়ে গেছি আম্মু জেগে আছে আমাকে ধরতেছে। মানে বাবা বাসায় না থাকলে বা পুরুষ মানুষ না থাকলে যা হয়, তো এরকম চলতে থাকে। আর আমাদের বাসায় কখনো ওই যে পজেস হওয়া, যেটা আমি হই নাই কিংবা অন্য কোনো মেম্বার হয় নাই, তবে আমার ছোট ভাইয়া তার নাম হচ্ছে রাজু, সে একবার জ্বর না এটাই শুরুর দিকে ছিল, আমি মিস করে গেছি, তো তখন তাকে ধরে এবং সে আমার বড় ভাইয়ের সাথে খুব খারাপ বিহেভ করে। ভাইয়া যখন লাইট ছাড়ে সে বলে যে লাইট ছাড়ছিস মানে তুই তো কারি, এবং ভাইয়াকে ধমকায়, ফোন দেয় আব্বুকে, আব্বু আবার তাদের রুমে ফোনটা রেখে আসছে। দ্যাটস ওয়াই খুব ঝামেলা হয়েছে, মানে আমরা টেরই পাই নাই যে ভাইয়া পজেস্ট হয়েছে, সকালবেলা আমরা ব্যাপারটা শুনি, এটাই ছিল পজেস্ট হওয়ার ঘটনা। আর তারপর আমার মধ্যে একটা ব্যাপার চলে আসে যে আমার খুব খারাপ লাগতে থাকে এবং কিছু হইলে আমার মানে সুইসাইড করার একটা চিন্তাভাবনা চলে আসে ভিতরে।
কিছু হলে বলতে?
কিছু হলে বলতে আমার বাসায় একটু ঝামেলা হইলে মনে করেন যে আমি হয়তো কিছুদিন ধরে সিক, কলেজ যেতে পারতেছি না, এন্ড কলেজে স্কুলে গেলে তখন তো স্কুলে আমার বেশি ফ্রেন্ড হতো না, খুব বেশি একা ফিল করতাম। একটা সময় গিয়ে আমার মনে এরকম একটা ব্যাপার ঢুকে গেল যে আব্বা আমার একটু শাসন করলে সেট করে ফেলতো, এরকম একটা ব্যাপার। তো পরে একটা পর্যায়ে গিয়ে আমি খুব খারাপ বিহেভ করি আব্বা আম্মুর সাথে, তো করে না আমি আবার বুঝতেছি যে আমি অনেক খারাপ বিহেভ করে ফেলছি, বাথরুমে গিয়ে না আমি বসে আসি, তো তারা যে টাকা ইতেছে ইয়া করতেছে আমি বুঝতেছি আমি খারাপ বিহেভ করছি, বাট আমার ওই ইয়াটা কাজ করতেছে না যে আমি দরজাটা খুলবো। তারা বাহির থেকে গিয়ে জানলা খুলে তারপর দেখতেছে যে না আমি ঠিক আছে, আমি চুপচাপ বসে আসি। তো তারপর আমি একবার স্লিপিং পিলো নিছি, প্রায় তিন দিন কোমায় ছিলাম, ভাইয়ারা একবার কি যেন বকানা কি যেন জানি একটু ঝামেলা হয়েছিল, ওই ওইগুলা যে ওইগুলো না মানে মুড়ার কাছ থেকে দেখতাম,
মানে যেটা মুড়া বলতো সেটাই হচ্ছে,
ওর সাথে আমার কোনো কানেক্ট নাই, কিন্তু আমি স্লিপিং পিল খাইছি এন্ড ব্লেড আমার কাছে ছিল, আমি কাঁদবো।
একটা কথা বলে নিই প্রিয় শ্রোতা, যারা গত পর্বের শেষের দিকটা শোনেনি তারা হয়তো মিস করবেন বা বুঝতে পারবেন না। ওকে মুরা বলতে ও যেটা বোঝাচ্ছে, ওর সাথে কমিউনিকেশন যে করতো অশরীরে যেই ব্যাপারটা, জিন না প্রেতাত্মা তা আমরা জানি না, সো মুরা ওকে ওর ফিউচারটা দেখাতো। ওর কথা যদি আমরা মানে সত্যি ধরে নেই, মানে যেভাবে মুরা মারা গেছে ঠিক ওই জিনিসগুলো, যখন ওর মুরার সঙ্গে কমিউনিকেশন নাই ওই সময়টাতে ওর লাইফে সেই জিনিসগুলোই ঘটতেছে। বলুন, ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ
হ্যাঁ, তারপর এগুলা নিয়ে একটা সময় আমার আব্বুর মধ্যে বিলিফটা কিছুটা আসে, যেহেতু সে শুনতেছে দেখতেছে, তো ওই ব্যাপারটা নিয়ে অনেক ফায়ার ছিল। যেহেতু আমি একটা অচেনা ছেলের নাম কেন স্বপ্নের মধ্যে চিৎকার করে বলবো? এন্ড আমি
ফ্যামিলি মেম্বাররা মনে করেছিল যে আপনার ওর সঙ্গে বোধহয় কোনো সম্পর্ক আছে।
সে নামটা ছিল ফয়সাল, তো আমি আম্মু বলতেছে যে আব্বু ফায়ার বিকজ অফ আমি একদিন রাতে ভাবে চিৎকার করছি। ভাইয়ারা এটা জানে নাই, আম্মুর কাছ থেকে আমি শুনছি। আমার কথা হচ্ছে আমি ফয়সাল নামে ক্লোজ কোনো ফ্রেন্ডও ছিল না আমার লাইফে, তো এগুলা নিয়ে একটু ফায়ার ছিল। বাট লাস্টে সে আমরা অনেক ট্রাই করছি, পুরান ঢাকার একজন হচ্ছে জিন আসে শরীরে, হ্যাঁ ওনাকে একবার ক্লাস সিক্সে মানে এই বাসায় নতুন আসার সময় যখন সমস্যাগুলো নতুন নতুন তখন একবার আনানো হয়েছিল। পানির মধ্যে সাতটা সাতটা করে ধান কি কি পাতা যেন, এমন জায়গায় যেখানে আমি 40 দিন যাব না, তার মধ্যে ছাদেই আমাকে সকালবেলা নিয়ে গোসল করে নিয়ে আসা হয়। তারপর আবার হুজুর, বিভিন্ন হুজুরের কাছে যাই, তাবিজ ইউজ করি, মানে ছোটবেলা থেকে আমার সাথে তাবিজ ছিল ভয়ের জন্য। তারপর কুমিল্লাও যাওয়া হয় তাবিজ নিয়ে, তারপর চলে আসছি। এখন মোটামুটি আমি ঠিক আছি, যে ও মাঝে আবার স্ক্র্যাচের ব্যাপার হতো আমার বডিতে, হ্যাঁ স্ক্র্যাচ অথবা এমন এমন জায়গায় যেখানে হচ্ছে চিমটি দিয়ে মাংস নেওয়া হয়েছে, আমি তা টের পেতাম না। কখন টের পেতাম? গোসল করতে গেলে পানি লাগলে জ্বলত, তো তখন তাবিজটা নেওয়ার পরে এখন অনেকটা ঠিক আছি। আরো অনেক কিছু ছিল হয়তো আমি মিস করে গেছি, মানে 6-7 বছর এই বাসাটাতে এখনো এখানেই আছি, জানি না কেন এই বাসাটা ছাড়া হয় না, বাট এর মধ্যে অনেক প্রবলেম গেছে, এখন অনেকটা ঠিক আছি। বাট আমার মনে হয় কি আমি এক্সাম দিতে গেলেও আমার এইসব ব্যাপারগুলো খুব মাথায় আসে কিনা জানি না, বাট আমি স্ট্যাক হয়ে যাই,
মানে
হ্যাঁ মানে আমি লিখতে লিখতে এসএসসি এক্সাম আমি লিখতে লিখতে হঠাৎ করে চুপ করে বসে অন্য কিছু ভাবতেছি বা একটা দিকে তাকিয়ে আছি, আমার টাইম চলে যাচ্ছে,
ওই সময়টা তো জিরো হয়ে যায় ব্রেন, মানে কোনো কোনো ফিল,
হ্যাঁ মানে মনে থাকে না, মানে একটা কিছু বলতে বলতে কিছু লস করে যাচ্ছি, বলতে নিয়ে ভুলে যেতেছি কি বলবো, এরকম একটা সিচুয়েশন। এখন না স্টিল আমার সাথে 4টা তাবিজ আছে।
এখানে একটা বিষয় একটু বলে নেই প্রিয় শ্রোতা, এটার উপর একটা মুভি আছে, যদি আপনাদের সুযোগ হয় মুভিটা আপনারা দেখবেন, সাউথ কোরিয়ান একটা মুভি, আমি অনেক আগে দেখেছিলাম, ইটস অল অ্যাবাউট লাভ স্টোরি। এখানে খুব ইন্টারেস্টিংলি যেটা দেখানো হয়, হিরোইন যিনি থাকেন এই মুভিতে নায়িকা, তার মেমোরি লস হতে থাকে। লস বলতে খুব ইনিশিয়ালি লাইক সে হঠাৎ করে 5 দিনের কোনো মেমোরি নেই, 7 দিনের কোনো মেমোরি নেই, প্রথমে 5-7 মিনিট করে শুরু হয় এবং একটা পর্যায়ে সে ফুল মেমোরি লস করে। এই আলঝাইমার রোগের উপরে আসলে এই মুভিটা করা হয়েছে, অসম্ভব সুন্দর একটা লাভ স্টোরি। সো আমরা আসলে সায়েন্সের কাছাকাছি থাকলে যদি সায়েন্স থেকে বিষয়গুলো সমাধান করার চেষ্টা করি তাহলে আমাদের জীবনের জটিলতাগুলো অনেকখানি শেষ হয়ে যায়। বাট আমি যেহেতু ডক্টর না, সুতরাং আমি বলতে পারছি না যে আমি যার স্টোরিটা আপনাদের এখানে শোনালাম সে আলঝাইমারের পেশেন্ট, বাট সিমটম কিন্তু বিজ্ঞানে অলরেডি রিভিলড। মেমোরি লসের যদি সিমটম থাকে, যদি মেমোরি লসের বিষয়গুলো থাকে, তাহলে সেটা বৈজ্ঞানিকভাবে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। সুতরাং এটা আসলে প্যারানর্মাল বিষয় আমার জায়গা থেকে মেনে নেওয়াটা খুব মুশকিল। এবং যে অসুখের নামটার কথা এখানে বললাম, এটা এতটাই বেশি ভয়াবহ যে এটা ক্যান্সারের চাইতেও ভয়াবহ। এটা কি আসলে ডক্টরের জায়গা থেকে সায়েন্টিফিক্যালি প্রুফ কোনো সমস্যা, নাকি এটা প্যারানর্মাল সমস্যা? প্যারানর্মাল সমস্যা হলে হয়তো রেজা ভাই ভালো বলতে পারবেন, কিন্তু ডক্টরের জায়গা থেকে এই সমস্যা কিনা সেটা আসলে একজন ডাক্তারই ভালো বলতে পারবেন। ডাক্তারের কাছে গিয়েছিলে কখনো তুমি?
আমি ব্রেন বা সাইকিয়াট্রিস্টের কাছে কখনো যাওয়া হয়নি।
ইউ শুড গো, আমরা প্রথমেই যেটা বলবো আমার মনে হয় রেজা ভাই ওটা বলবে, ইউ শুড গো টু ডক্টর ফার্স্ট। এগুলো কিন্তু ছোট ছোট সিমটম এবং একটা সময় দেখা গেল অনেক বড় আকারে আসছে, সো আমার মনে হয় তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত, ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে বোঝানো উচিত।
এখন একটা জিনিস আমি মিস করে গেছি যে আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে আমার আম্মুকে শুধু আমার মানে মানতাম লাস্ট পর্যায়ে, মানে আমার ফ্যামিলি কাউকে ভালো লাগতো না, বাট ইদানিং আমি আম্মুর সাথে খুব রুড বিহেভ করি, মানে একটা সময় এখন এমন হয়ে যাচ্ছে যে আমি আম্মুকেও আপন ভাবতে পারতেছি না।
মার সঙ্গে কি কি হয়, এরকম কোনো প্যারানর্মাল কিছু দেখতে পাও?
আম্মু না, আম্মুর পজিটিভ হয় না এমন কিছু না, উল্টা উনি যদি বাসায় কিছু ফিলও করে আই গেস উনি আমাকে বলে না, উনি জাস্ট আমাকে এটা বলে যে বাহিরে গেলে তাড়াতাড়ি বাসায় এসো, মানে আমি একা থাকতে একটু খারাপ লাগে এরকম একটা ব্যাপার। ও আম্মু একটা জিনিস ফিল করতো, খাটটা নড়ে আর হচ্ছে ওই বুকে চেপে বসাটা, এটা আম্মু খুব ফিল করে, ওই যে আম্মু গুঙ্গিয়ে ওঠে আর কি ঘুমের মধ্যে। তা আম্মুর আবার একটা সমস্যা ছিল, যখন আমি কেবল নতুন নতুন ভয় পাই ওই বাসাতে, সেই সময় আম্মুকে কেউ একজন তাবিজ করাবো, আই ডোন্ট নো এটা ব্ল্যাক ম্যাজিক কিনা, এবং সে বাসায় আসলে অসুস্থ হতো, হসপিটালে গেলে সে সুস্থ। এন্ড লাস্টলি এটা হুজুর দিয়ে আমাদের পোষকের থেকে একটা তাবিজ ওঠানোর পর ঠিক হয়ে যায়, তো এখন আবার আম্মুর সাথে কি হইতেছে আমি জানি না।
তোমার সবচেয়ে কাছের বন্ধু যে, সে কি তোমার এই বিষয়গুলো ফিল করে কখনো?
মার পরে আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ওর নাম হচ্ছে শোভা। তো ওকে আমি বলতাম, ও খুব ভয় পাইতো, উল্টা ও আমার বাসায় আসলে ও আমার বাথরুমে গেলে উল্টা আমার সামনে দাঁড়া করা রাখতো, ওই রুমে ঢুকতোই না, আমি রুমে যাবো না। লাইট অফ কেন, লাইট টু ফিউজ, ম্যাক্সিমাম টাইম ওই রুমে লাইট থাকতো না, ফিউজ হয়ে যায়, এতবার কে চেঞ্জ করবে?
এটা ভাই ইওর ফ্লো প্লিজ।
হ্যাঁ, যেটা কি রেহাই বললো সাইন্টিফিক ব্যাখ্যা, তার সাথে আমি একটু ছোটো অ্যাড করতে চাই, আমার পক্ষ থেকে সেটাকে ডিলিশন আমার আমার মনে হয়, আই মে বি রং। আর প্যারানর্মাল ক্ষেত্রে আমি যদি বলি, প্রথমত লাইটের ক্ষেত্রে আসি, আজকে খুব গত সপ্তাহের এপিসোড, আজকে অনেক লম্বা স্টোরি এটা। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে জিনরা বা অশরীরীরা।
ট্রু,
আমার নিজের বাসায় নিস্তালা অফিসের লাইট সব আজীবন ফিউজ থাকে। আমার পক্ষে মাঝে মাঝে এমন হয় কিছু জিনরা থাকে যে যাদের সাম্রাজ্য থাকে অনেক বড়, এবং যেসব জিনরা থাকে যে সুলেমান আলাইহিসসালাম যেগুলোকে মানে আধিপত্য করতে পারতেন, এছাড়া পৃথিবীর কোনো মানব জাতির পক্ষে সম্ভব না, ওরা যদি কাউকে ক্ষতি করতে চায় বা কোথাও বাসস্থান করতে চায়, ওগুলাকে সরানো বা মুভ করানো অনেক টাফ, আমার ক্ষেত্রে মাঝে মধ্যে ঘটে। এটা ক্রু যে কোনো বাসায় যদি দেখেন লাইট বারবার ফিউজ হয়ে যাচ্ছে একই জায়গায় একই হোল্ডারে, সামথিং রং দেয়ার, এটা একটা গেল। আর যেটা মুরার কথা বলছেন, যদি আপনারা একটু ভালো করে বইপত্র পড়েন, দেখবেন দ্য বুক অফ ফ্যান্ডম, হ্যাঁ একটা বইয়ের নাম, এইসব বইয়ের মধ্যে এই মুরার কথা বলা। আমি জানি না আপনি কি বই থেকে
বলেন, মুরা নামটা,
মুরা এই জিনের আসল নাম হচ্ছে মুরাস, এখান থেকে মুরা শব্দটা আসে।
ইম্প্যাক্ট গুলো কি করা আছে মানে ওনার সম্পর্কে?
এই জিনটার চারটা মাথা হয়, একটা মাথা হয় কালো বাঘ,
কালো বাঘ,
আর একটা মাথা হয় শিয়ালের মতো। এই ধরনের ঘটনা ঘটে ধনুরাশির সাথে।
হ্যাঁ, আমার আসলে জন্মদিন যদি মিলাই তাহলে ধনু, তবে এই ধরনের প্রবলেম তো অনেক। আমার একবার ছোটবেলায় হাত মাপানো হয়, তখন আমার হাত বন্ধ হয়ে আসে, উনি বলছিল যে তুলা, বাট পেপারে বার্থডে
কাগজপত্রে আসে ধনু, বাট মানুষের চিন্তার ভাবে তুলা। আচ্ছা, সাথে আয়না আছে থাকলে দেখাতে পারেন, আয়নাতে অনেক কিছু দেখতে পারতেন, যদি গোল কোন মিরর থাকে
ছিল যে ছোটবেলা আমি সব করে বলতাম যে আমার যদি এরকম একটা পালা জিন থাকতে,
এটা একটা বড় সমস্যা,
বেশিরভাগ মেয়েরা চিন্তা করে,
এটা একটা বড় সমস্যা। এবং এই জায়গাটা থেকে একটু বলতে চাই, এটা আসলে সব করে অনেকেই করতে চান, আমার একটা ছোট জিন থাকতো মানে ছোট পেটের মতো, ওই যে বিড়াল পালার মতো
অনেক আগে বিলুপ্ত প্রায়, যেমন মানুষের মধ্যে অনেক জাতি আছে না, জঙ্গলি জাতি এরা আসে কিন্তু বিলুপ্ত প্রায়। এই মুরা জিনরা যদি কোনো ভালো মেয়ে পায় বা তাদের কাছে যখন মিলে মেন্টালিটি মিলে, এই যে আপনি বললেন আপনি উইশ করতেন, হয়তো সেই উইশের কারণে আপনার কাছে চলে আসছে আপনার অজান্তে। ঠিক সেম ঘটনা ঘটছে আমাদের মাদ্রাসাতে, এক মহিলা বলছিল পেরেক মেরে যে পুরো জিন থাকলে আজ আমার
আমার কাছে আয়।
হ্যাঁ, ঠিক এরকম উইশ আমরা যখন করি,
এবং তারপরে শুধু আসে নাই, পুরো 7-8 জন রিপোজেস্ট, এবং তাদেরকে আমরা গিয়েছিলাম, হন্টেড লাইভ করেছিলাম ওই মাদ্রাসাতে।
একটা ব্যাপার হচ্ছে, আপনি যদি হ্যান্ডেল করতে পারেন, যদি জিনকে আপনি বশ করেন সেটা হারাম, যদি জিন আপনার সাথে বন্ধু হয় কোনো সমস্যা নাই, আপনি যদি হ্যান্ডেল করতে না পারেন, যদি আপনি দেখেন জিনের চারটা মাথা আপনার সামনে দাঁড়ায় গেছে, আপনি অবশ্যই ভয় পাবেন। তো আপনি যেটা হ্যান্ডেল করতে পারবেন না সেটাকে কেন ডাকতেছেন আপনি, এটা গেল একটা। আমাকে একটা জিনিস বলেন যে কুমিল্লাকে তাবিজ নিয়ে আসছেন, কুমিল্লাতে আপনার কি বাবার কোনো রিলেটিভ থাকে?
আমার গ্রামের বাড়ি কুমিল্লা।
ওকে, কুমিল্লা। আমাকে এখন একটা জিনিস বলেন, আমি এম ওয়ার্ড এম আর টি, এই দুইটার আপনার কোনো ক্লোজ কারো নাম আছে? আপনি মিস করে গেছেন কোন একটা জিনিসে। আর সুইচের যে ব্যাপারটা, অটোমেটিক অন অফ হওয়া, বা আমরা জানি বাথরুমে একটা দোয়া আছে, হয়তো দোয়া পরে বাথরুমে যেতেন না। আমরা জানি জিনরা সবচেয়ে বেশি থাকে বাথরুমে, এবং আয়না বাথরুমের যে মিরর, কিন্তু একটা মজার তথ্য বলি, এটা নতুন জানবে, দিনদের রাজ্যে ঢোকার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আয়না।
আমি আয়নার সামনে ছোটবেলায় সারাক্ষণ থাকতাম, রেডিও এবং আয়না আমার ফ্রেন্ড ছিল।
বুঝেন কি যাবে, বুঝেন কারণ অলরেডি মানে
কারণগুলো বলতে
পারো? কিছু মিস করে গেছি, আমি আইনার মধ্যে আমার ফেসে কিন্তু এক এক সময় এক এক রকম দেখি।
আমি এটা বোঝার চেষ্টা করতেছি।
আরেকটা ট্রিক আমি বলে দিতে পারি আমার লিসনারদেরকে, সেটা হচ্ছে আপনারা অনেক সময় যেটা ভাই যেটা বলে অনেক সময় অনেকে বিশ্বাস করেন না, আমিও বিলিভ করি না। একটা জিনিস করবেন, রাতের বেলা আয়নাতে ঢুকে ওয়াশরুমের আয়নাতে আপনি যাকে দেখছেন সেটা আপনি সরে যাওয়ার পরে একটু পরে সরে কিনা, এটা ডিলে হয় কিনা এটা আপনি চেক করতে পারেন। আয়নাটার সামনে নিয়ে আপনি আয়নাটার দিকে স্থিরভাবে তাকাবেন, চোখের দিকে তাকানোর পরে আপনি আপনার বাম দিকে সরবেন এবং খেয়াল করবেন 8-10 বার যে আপনি যখন সরছেন ওটা সরছে কিনা, এই ছায়াটা সরছে কিনা, একই সাথে সরছে কিনা। আপনি যদি খুব ঠান্ডা মাথায় এটা যদি করতে পারেন এবং এটা যদি 100% অ্যাকুরেট হয় তাহলে এটা কোনো সমস্যা নাই, আর যদি 100% অ্যাকুরেট না হয়
কথা না ভাই,
আমার মতে একই রকম হওয়ার কথা নয়, মানে ট্রাই করাটা খুবই রিস্কি।
কারণ একটা জিনিস কি, আয়নার প্রতিবিম্ব আপনি কিন্তু এক ব্যক্তি না, যেটা ভিন্ন ব্যক্তি, কারণ আয়নাটা উল্টা দেখে, আয়নার উল্টা। এবং এটা দ্য ওয়ার্ল্ড অফ জিন, আপনি যদি ইয়ামিনের বইগুলা পড়েন, দামেস্কর বইগুলো পড়েন, যা দামেস্কর লেখকরা জিন নিয়ে বই লিখছে, পড়বেন যে আমরা যদি জিনদের রাজ্যে প্রবেশ করতে চাই, যেমন আমাদের রাজ্যে মানুষ কিভাবে আসে, পৃথিবীটা দেখা যাচ্ছে চলে আসে আমাদের রাজ্যে, একটা মাধ্যম হচ্ছে কি আকাশ পথ, আর তো মাধ্যম নেই, পৃথিবীতে ঢোকার রাস্তা কি চাঁদ থেকে বা মঙ্গল গ্রহ থেকে বা নেপচুন থেকে কেউ পৃথিবীর রাস্তা চায়, একমাত্র রাস্তা আকাশ পথ। ঠিক তেমনি জিনদের রাজ্যে আপনি যদি প্রবেশ করতে চান
আয়নার
দরকার, এবং অনেকগুলো আয়না দরকার, অনেকগুলো প্রতিবিম্ব দরকার। অনেক সময় আপনি দেখতেছেন আয়নার মধ্যে আপনি যখন সরে গেলেন হয়তো বা সে ওই সুযোগে জাস্ট মুহূর্তের মধ্যে আপনার সাথে সে বের হয়ে গেল তার রাজ্য থেকে।
রাইট, আপনারা চাইলে আর একটা ছবিও দেখতে পারেন, আজকে বেশ কয়েকটা ছবির কথা বলছি, দ্য মিরর ছবিটা দেখবেন এবং এটা সম্পূর্ণই এরকম একটা ভৌতিক ঘটনা।
এবং একটা জিনিস জানতে পারবে, এই যে ভূতের বা এই যে জিনের ব্যাপারটা বা এই যে ভৌতিক ব্যাপারগুলো মানুষের মাথায় আসছে কিভাবে, যারা মুভি বানায় তৈরি করে তার পাইলে কোথায় তথ্যটা, অবশ্যই কারণ কারণে ঘটছে, জিনদের ভূতের চেহারা এমন হয়, দাঁত লম্বা হয়, আঙ্গুল বড় বড় হয়, এগুলো তথ্য তারা পেলো কোথায়, অবশ্যই কোথাও কোথাও দেখছে। ইভেন মিশরীয় সভ্যতার দিকে দেখবেন ছবিগুলো অঙ্কন করা, মানুষ যখন পজেস্ট হতো কিভাবে পজেস্ট হতো।
কিন্তু এটাও ঠিক যে অনেক বেশি মিস ইন্টারপ্রেট হয়েছে, অনেক বেশি অপব্যাখ্যা হয়েছে, কারণ এই জিনদের মধ্যে কিছু কিছু জিন আছে যাদের গল্প শুনলে ওদের প্রতি মায়া জন্মে যাবে, ওদের প্রতি ভালোবাসা জন্মে যাবে, সুতরাং সবসময় নেগেটিভ ভাবে এক্সপ্লেন করা হয়েছে বলেই আমরা এই জিনিসটা নিয়ে এতটা ভয় পাই। আপনি মুরা জিন নিয়ে কথা বলছিলেন, ওর জন্য যদি আপনার কিছু বলার থাকে সেটা আমরা বিরতিতে ওকে আপনি বলবেন, সেটাই আমি রিকোয়েস্ট করব। এবং তোমাকে শুধু একটা কথাই বলার আছে, তোমার বয়স 17 and 18, তুমি আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছো আগের তুলনায়, এটা তুমি নিজেই বলতেছিলে একটু আগে। সো মেডিটেশনটা নিজের ভিতরে নিজে করা, যে না আমি ভালো আছি এবং আমার সাথে কোনো জিনিস এরকম নাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। আর রেজা ভাই যেটা বলবেন সেটাই বলবেন, কিছু বলতে চাও তুমি?
হ্যাঁ, আমার আম্মুর ব্যাপারটা,
হ্যাঁ আম্মুর ব্যাপারটা তুমি ওনাকে বলবা, আমরা অফিসে সেটা শুনবো। থ্যাংক ইউ সো মাচ।
আমি একটা ছোট কথা বলবো, একটা কথা সবার জন্য, সবার উদ্দেশ্যে, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াটা খুবই ইম্পর্টেন্ট, এর উপরে পৃথিবীতে শেফা দানকারী কেউ, এবং আল্লাহ ছাড়া পৃথিবীতে কারো ক্ষমতা নাই যে আপনাকে হেল্প করবে বা কোনো কিওর করবে। আমি এটাই বলবো সব সময়, সবাইকে এটাই বলি।
প্রিয় শ্রোতা, আমরা বিরতি নিচ্ছি মাত্র 4 মিনিটের বিরতি, 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো ডর ইক্লিপসে, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
ডর মানে ভয়,
ডর ইক্লিপস। বিরতির পর আরো একবার স্বাগত, 4 মিনিট পর আপনারা শোনা শুরু করলেন ডর ইক্লিপস হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এখানে এই মুহূর্তে, আমি যাকে ফ্লোর দেব তিনি ইনামুল হক, উনি এসছেন গাজীপুর থেকে, উনি একজন মাদ্রাসার স্টুডেন্ট, ওনার সাথে যে প্যারানর্মাল ঘটনাগুলো ঘটে সেগুলো উনি আমাদেরকে বলবেন। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদেরকে বলতে চাই, প্রতি সপ্তাহের শুক্রবার রাত 11:50 অর্থাৎ আগামীকাল রাত 11:50 আপনারা হন্টেড লাইভ দেখতে পাবেন ফেসবুকে, অর্থাৎ আমরা একটা জায়গাতে যাই যে জায়গাটি হন্টেড, ভৌতিক, কিংবা অনেকেই বিলিভ করেন এখানে অশরীরী আত্মারা আছে কিংবা খারাপ জিন আছে, এরকম একটা জায়গাতে যাই, সিমটমগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ফিলটা কি হয় এটা বোঝানোর চেষ্টা করি, এবং সেটা হচ্ছে প্রতি শুক্রবার রাত 11:50 ফেসবুকের এটা আমরা লাইভ দেখাই। আপনারা যদি কানেক্টেড হতে চান বা আপনারা যদি আমাদেরকে ইনভাইট করতে চান চলে আসবেন এই পেজে। আমাদের পেজের ঠিকানা www.facebook.com/dorteam, আমি আবারও বলি www.facebook.com/DAARTEAM, that is called our team. Okay. হ্যাঁ বলুন তো, কি ঘটনা ঘটে বা যেটার জন্য আজকে আপনি আমাদের এই অনুষ্ঠানে আসলেন?
আমি এসেছি গাজীপুর থেকে, মূলত আমার দেশের বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাট ডিস্ট্রিক্ট।
ওকে,
তো আমার ঘটনাটা হচ্ছে ছোট ভাইকে কেন্দ্র করে, আগে ওরটা বলতে হবে এরপরে আমার
বলবে।
আমাদের জন্ম হচ্ছে চুয়াডাঙ্গা, ওখানে আমার নানার বাড়ি, ওখানেই থাকতাম। তো পরে ওখান থেকে আমার বয়স যখন 5-6 এরকম হয়, আমার ছোট ভাই 1 বছরের বয়স হবে, তো ওখান থেকে আমাদের দেশের বাড়ি হচ্ছে বাগেরহাট, ওইখানে আসা হয়। তো আসার পরে যেটা হয়, কিছুদিন পরেই আমাদের ঘরে বাড়িতে ঢুকতে যে গেটের ওইখানে একটা তুলা গাছ ছিল, অনেক বড় তুলা গাছ, এখন ওটা নাই, আমার ছোট ভাইকে নাকি ওই তুলা গাছ থেকে আসর করে, ওখান থেকে হঠাৎ করে একদিন এমন অসুস্থ হয়ে যে ওর মানে ডায়রিয়া হয়, পানির মতন ময়লা যেটা করে অনেক ডাক্তার মতো দেখানো হয়েছে, এক পর্যায়ে সবাই হাল ছেড়ে দিয়েছে যে বাঁচবে না। তো শেষমেশ একজন কবিরাজের সন্ধান পাইছে কোনো জায়গা থেকে, তো আব্বু ওই কবিরাজটাকে নিয়ে আসছে। তো পরে ঘরের ভিতরে অনেকক্ষণ শুধু আব্বু আম্মু আর উনি আর ছোট ভাই। পরে উনি বলে যে ওই তুলা গাছ থেকে নাকি এই সমস্যাটা হয়েছে।
যে তুলা গাছের কথা আপনি বলছেন?
হ্যাঁ, আমাদের বাড়িতে ঢুকছে তুলা গাছ। তো যাই হোক, তখন ছোট ছিলাম ততটা বুঝি না যে ট্রিটমেন্ট করার পর ওটা সারিয়ে গেছে।
ওকে,
পরে যখন বড় হয়েছে স্কুলে পড়ার মতন বয়স, তো পরে আমাকে মাদ্রাসায় ভর্তি করলো আর ওকে স্কুলে আব্বু বললো যে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ুক, এরপরে ওকে মাদ্রাসায় ভর্তি করবো। স্কুলে হতো যেটা, পরীক্ষার সময় আসলে অসুস্থ হয়ে যেত, জ্বর ঠান্ডা কাশি মাথা যন্ত্রণা, বিছানা থেকে উঠতে পারতো না, শুধু পরীক্ষার টাইম, পরীক্ষা শেষ আবার ভালো।
ওকে,
আর এর মাঝে হয়তো ওই ঘুমায় থাকতো, ঘুমায় থাকলে দেখা যাচ্ছে হঠাৎ করে চিল্লা উঠতো ঘুমের ভিতরে, আম্মুর কোলের ভিতরে মাথা খুঁজতো, বালিশ থাকলে বালিশ দিয়ে মাথা চাপা দিয়ে রাখতো, কান্নাকাটি করতো, ওই অবস্থা আবার ঘুমায় যেত। পরে ঘুম ভাঙলে জিজ্ঞেস করলে কিছু বলতে পারতো না।
ওকে,
এর মাঝে আম্মু এরকম স্বপ্ন দেখতো আর কি, যে কিছু একটা এরকম পশম, অনেক পশম গায়ে খেতা ছড়ায় ফেলতেছে বা আগুন দিয়ে আম্মুকে তাড়া করতেছে।
এটা কি স্বপ্ন দেখতো না বাস্তবে হতো?
সকালে বলতে স্বপ্ন দেখছি, লাকড়িতে আগুন নিয়ে আম্মুর পিছনে ধাওয়া করছে। তো আম্মু ওই অবস্থায় জিকির করতো আর কি, করতে করতে দেখা যাচ্ছে আস্তে আস্তে এটা আর দেখতে পারতো না, চলে যেত। আম্মু অনেকবার রিকোয়েস্ট করছে আব্বু রে যে কিছু একটা করেন। আব্বু বলছে ফাইভটা তো উঠে গেছে, এই বছরটা শেষ করে ওকে মাদ্রাসায় দিয়ে দেবো। আব্বু আলেম তো মোটামুটি হালকা পাতলা কিছু জানে, তো আব্বু যতটুকু সম্ভব করছে, কিন্তু এটা আব্বুর মানে আয়ত্তের বাহিরে। তো পরে ক্লাস ফাইভে আর বৃত্তি পরীক্ষা দেওয়া হলো না, প্রথম সময় পরীক্ষা দিতে যাই একই বমি টমি করে কোশ্চেন মোশ্চেন পুরো ভিজাই ফেলছে, পরে চলে আসছে। আবার একটা পরীক্ষা ওই যেভাবে দিত মানে পাশ করতো, ভালো নাম্বার পাইতো। পরে ওই বছরই আব্বু বলল ওকে মাদ্রাসায় ভর্তি করলো। প্রথম প্রথম দুই বছর মাদ্রাসায় ভালোই ছিল, চেহারা টেহারা অনেক সুন্দর হয়ে গেছিল, বিশ বাইশ পারা যখন হয়ে গেছে হেফজ, এরপর থেকে যেটা দেখা দিল যে একটা পারা শেষ হতো আর অসুস্থ, প্রায় এক সপ্তাহ দশ দিন অসুস্থ থাকতো। তো আব্বু ডাক্তার দেখাতো, কোনো রোগ ধরতে পারতো না, অসুস্থ বলতে জ্বর মাথা যন্ত্রণা, শরীর আস্তে আস্তে একদম শুকায় কাঠের মতন হয়ে যাচ্ছিল। পরে আমি আব্বুকে বললাম আব্বু এটা তো হয়তো কোনো কোনো ডাক্তারি সমস্যা না, হয়তো জিনের কোনো সমস্যা হতে পারে, কারণ এই পারাটা শেষে আর অসুস্থ হয়। তো আব্বু বললো যে তাহলে তো কবিরাজ দেখানো দরকার, ভালো কবিরাজ। আমি বললাম যে আমি যশোরে পড়াশোনা করছিলাম, ওইখানে একজন হুজুর ছিল মাদ্রাসার প্রসিদ্ধ, চিটাগাংয়ে মানে হেলিকপ্টারে করে নিয়ে গেছে এরকম চিকিৎসা করানো। তো বললো যে আপনার ছেলেকে নিয়ে আসেন কুমিল্লা যে উজানি পীর সাহেবের বাড়িতে নাকি, ওইখানে যাওয়া নিয়ে যাওয়ার পরে নাকি জিন হাজির করছে, জিনে কোনো কথা বলে না, মানে একদম বোবা, অনেক বুঝাইছে অনেক, মানে কোন রকম কোনো কথা বলে না, পরে রাগ করে উনি নাকি পোড়াই দিছে।
আল্লাহ বলছেন জীব হত্যা মহাপাপ, জিনকে আমরা বন্ধ করতে পারবো না, কাছে ডেকে নিয়ে তার কাছ থেকে বিশেষ ফায়দা নিতে পারবো না, এ ব্যাপারে আমাদেরকে আমি যতদূর জানি যেটা নিষেধ করা হয়েছে। সেখানে জিনও তো একটা জীব, যেহেতু তারা জন্মগ্রহণ করে তারা মৃত্যুবরণ করে, তাদেরকে হত্যা করা তো মহাপাপ।
এখন হত্যার কারণ আছে ভাই, যেমন আমাদের যখন নবীরা যুদ্ধ করছে, সাহাবীরা যুদ্ধ করছে, তারা তো মানুষ হত্যা করছে, কিন্তু যুদ্ধক্ষেত্রে খুনের বদলা খুন, কারো খুন করছো তোমার শাস্তি খুন,
সেটা
যদি হয় কোনো সমস্যা নেই, ইসলামিক সিস্টেমে যদি দেখ সমস্যা নাই, চেষ্টা করতে হবে যে সলিউশনে আসার।
রেডিওতে
বলছেন এখন হাফিজ যে, আমি কিন্তু বুঝতে পারছি, আপনি কোরআন যদি পড়েন একটা নাই, কিন্তু হাফিজে আছে কথাটা, জীব হত্যা করো না বিনা কারণ, তাহলে আমরা তো গরু খাচ্ছি জবাই দিয়ে, ওটা তো একটা একটা হত্যার পর্যায়ে।
পরে ওই যখন পোড়াই দিছিল, এরপরে ওর গায়ে তালিশ টালিশ ছিল, আব্বু ওই ৩৩ আয়াত এগুলা লিখে গায়ে দিয়ে দিছিল। ওখানে লেখা আছে একটা কিতাবের ভিতরে যে ৩৩ আয়াত যদি সঙ্গে সঙ্গে থাকে কোনো জিনে আসর করতে পারে না।
উনি মাত্র বললো ৩৩ হাজার কারো কথা থাকলে জিনবোধ ধরবে না। আমি দুইটা অপশন নিব, একটা হচ্ছে আমার ভিতর আল্লাহর কালাম আছে, আমি আল্লাহকে ডাকতে চাই, আল্লাহ আমাকে তুমি বাঁচা, আমাকে হেল্প করো, এটা একটা অপশন। সেকেন্ড অপশন হচ্ছে আমি আর ৩৩টা হাত নিয়ে পকেটে ঘুরতেছি, কোনটা বেটার মনে হয় আপনার?
অবশ্যই ১০০০ টাইম বেটার ফার্স্ট।
আপনার মতে কি
প্রথম টাইম?
তাহলে কেন আপনি হাত নিয়ে ঘুরেন?
হেফাজত করো, আমাকে জিন ভূত থেকে রক্ষা করো, মানুষের অনিষ্ট থেকে রক্ষা করো, বাংলায় বলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই।
পড়াশোনা তো করতে পারলই না,
এই আয়াতটা দেওয়ার পরে
আয়াত ফেলাই দেওয়া হয়েছে,
উনি আর এগুলো বলছেন যেগুলো মানার দরকার নাই,
এগুলো প্রয়োজন নাই, এমনিতেই
ঠিক হয়ে যাবে।
হেফজ শেষ করতে আর মাত্র 8-10 পৃষ্ঠা এরকম বাকি আছে।
আপনার ছোট ভাই কোরআন হাফেজ?
হ্যাঁ, এখন হাফেজ
মাশাআল্লাহ। ওকে,
তো আর 10 পৃষ্ঠা বাকি আছে, তখন আর মাদ্রাসায় থাকতে পারলো না, এত অসুস্থ, মানে মাদ্রাসায় কোনো রকম ভাবে থাকতে পারতেছে না।
আচ্ছা,
তো আব্বু নিয়ে আসলো আমার পর একটা চিকিৎসা মিশা করে। আব্বু তো হাফেজ, যেহেতু আব্বু অল্প অল্প করে শুনে শুনে পড়াটা শেষ করছে, শেষ হওয়ার পরে বিছানায় পড়ে গেছে, আর উঠতে পারে না। এরপর থেকে ও পুরা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, গান টান মুভি টুভি এইগুলোর দিকে আকৃষ্ট হয়ে যায়।
আপনি আপনার জায়গা থেকে যেটা বলতে চাচ্ছেন যে মানে একজন কোরআনের হাফেজ, সে তো সেরকম গান এরকম মুভি এগুলোর দিকে যাওয়ার কথা না, তো এগুলোর দিকে সে আকৃষ্ট হয়ে যাচ্ছিল।
এটা ভাই
এটা নিয়ে আসলে এটা প্যারানর্মাল কি? ওরা আমাদের সমাজে আসলে এরকম একটা দৃষ্টিভঙ্গি আছে, একজন সুন্নতি লেবাস ধারী একজন মানুষ, সে যদি এইভাবে সিনেমার দিকে যায় কিংবা ভাবে গানের দিকে যায়, আমরা আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি
হারাম, মানে
অবশ্যই হারাম, কিন্তু আমরা ভালো চোখে দেখিও না। তো আপনাদের জায়গা থেকে আমরা যেটা বলছিলেন, হ্যাঁ,
তো যদি বলি কোরআন শরীফ পড়ার কথা, ওর মেজাজ হট হয়ে যায়। যদি বলি নামাজ পড়ার কথা, অন্যরকম আচরণ করে আমাদের সাথে।
বয়স কত?
এই 15-16 এরকম।
খুব অল্প বয়স, মানে এই জিনিসগুলো অনেক সময় কিন্তু এরকম হয় যে ও নিজের ইচ্ছা নেই মাদ্রাসাতে পড়ার, মুখস্থ করার, বাই ফোর্স হয়তো বাবা মা নিয়োগ করে রেখেছে আমার যদি ছেলে হয় তাহলে তাকে আমি কোরআনের হাফেজ বানাবো, এবং বাই ফোর্স অনেক সময় করা হয়। আমি বলছি না এটা খারাপ কাজ, অনেক ভালো কাজ নিঃসন্দেহে, কিন্তু অনেক সময় মানসিক ভাবে তারা নিতে পারে না এবং লোড বেশি হয়ে যায়।
এখন এই আচরণটা রয়েছে।
এটা কি মানে ওনার বয়স এখন 15 বছরই?
16 বছর।
16 বছর, টিনেজ বয়স, বয়সন্ধিকালের বয়স। যদি সায়েন্সের জায়গা থেকে যাই তাহলে এটা খুবই স্বাভাবিক, বয়সন্ধিকালে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। যদি আপনারা টিনেজ নিয়ে স্টাডি করেন তাহলে দেখবেন এই সময়টাতে মানুষ একটু একটা ট্রান্সফরমেশন চলে শরীরের মধ্যে মনের মধ্যে, এটা প্যারানর্মাল সমস্যা বা ওনার কাছ থেকে জিন বের করে নিয়ে পুড়িয়ে দেয়া, এগুলো নিয়ে আমরা আসলে কোনো সামা পেয়ে যেতে চাচ্ছি না। আমার মনে হয় রাজা ভাই আপনি একই কথাই বলবেন,
খুবই নর্মাল ব্যাপার না জিনে টাইমটা ভিতরে খেয়ে। আমার যদি 15 বছর বয়সে আমাকে কিভাবে টানা হেচড়া করা হয়, মানে 15-16 মানে মেট্রিকের বয়স, আমাকে যদি বাধা দেওয়া হয় আলটিমেটলি আমি রাগ করবো।
সেরকম তো বাধা ওকে দেওয়া হয় নাই যে নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়তে যাস না, মোবাইল দেখতেছিস, এরকম কিছু কিছু ক্ষেত্রে হয়তো নিয়ে গেছে।
এটা জিনের কাজ না, 100% শিওর।
কোরআন শরীফ পড়ার কথা বললে ও আমাদের সাথে গরম হয়ে যেত,
এমন তো না যে কোরআন শরীফ সে পড়ছেই না, হয়তো পরে, বা আপনাদের যেভাবে চাপাচাপি করছেন সেই জায়গাটা থেকে সে রেগুলার হয়তো পড়ছে না, তাই
না? ওরকম না, ওরকম তো এটা বোঝা যায়, আমরা বুঝি যে না এটা আসলে আমাদের
জিন আসর করে তার উপরে।
না, আসর করে না।
তাহলে তার আচরণ নিয়ে এরকম কোন সামনেশনে আপনারা জেন নাই, কারণে এই ছোট মানুষ তো, আপনারা যদি তার মধ্যে বিলিফটা ঢুকিয়ে দেন যে তার মধ্যে অন্যরকম কোনো কিছু আছে, ও কিন্তু নিজে থেকে একসময় বিলিভ করা শুরু করবে, এবং এটা হবে সবচেয়ে বড় ভুল। ছোট বাচ্চার গায়ে একটা ব্যথা লেগেছে, বাপ মা কি করে সে সময়, আর কিছু হয়নি কিছু হয়নি, কিন্তু ভোলানোর চেষ্টা করে। ও কিন্তু এক ধরনের ছোট বাচ্চা, ওর কিন্তু ব্রেনটা কিন্তু এখনো ডেভেলপ হয়নি। তো আপনারা যদি জিন ভূতের ব্যাপারটা ওর মধ্যে ঢুকিয়ে দেন, ও যদি বিলিভ করা শুরু করার মধ্যে কিছু একটা আছে, ওর দুনিয়াটা কিন্তু স্বাভাবিক থাকবে না। এটাই আপনার জন্য বেস্ট ট্রিটমেন্ট। আজকে এই স্টোরিটা আমি এই কারণে নিলাম প্রিয় শ্রোতা, আমরা বুঝে না বুঝে আমরা এরকম একটা কেস পেয়েছিলাম অনেকদিন আগে, যেটা আপনার মনে আছে কিনা, বাচ্চা সমস্ত কিছু করছে এবং বাচ্চাকে সাথে করে নিয়ে আসছে,
স্বাস্থ্য কি হল,
হ্যাঁ, এবং মা গল্প বলছে, বাচ্চা হাসতেছে মায়ের কথা শুনে, ওনার ধারণা যে বাচ্চা পোজেস, কি হয়েছে বাচ্চা, বাচ্চা ঠিক মতো খাওয়া দাওয়া করে না, তিন বেলা খায় তো, হ্যাঁ তিন বেলা খায়, দুপুরবেলা আমি যখন দিই তখন খায় না, এটা নাকি তার জিন পোজেস। তো মায়ের কিছু এরকম
থাকে
এবং তার তাবিজ কবজে ভরিয়ে ফেলে, এটা একেবারেই উচিত নয়। আপনি আপনার যে ঘটনাটা ঘটেছে সেটা বলুন এখানে।
ওর এটার পর থেকে মানে আমার যেটা আমি অনুভব করতেছি আগে কখনো করি নাই, প্রচন্ড মাথা যন্ত্রণা, আমি পড়তেই পারি না, পড়তে বসলে আমার মাথা যন্ত্রণা শুরু হয়।
আপনার চোখের যে গ্লাসটা আছে এটার পাওয়ার কত?
25। মাথা যন্ত্রণার কারণে ডাক্তার
দেখাই। এটা কি ভালো হয়েছে পরে?
কিছুটা মানে লাঘব হয়,
চিন হলো তো কিছুটা লাঘব হতো
না। এটা মানে যখন প্রচন্ড মাথা যন্ত্রণা করে নিজের মানে মনকে বুঝতে যে না এটা দেওয়াতে একটু হয়তো লাঘব হইতেছে।
কোনো কিছু আনইউজুয়াল কিছু দেখেছেন চোখে নিজে থেকে ফিল করা?
শ্রেণীতে যখন পড়তাম বাসায় থেকে মানে তারাবি পড়াইতাম মাদ্রাসা মসজিদে, তারাবি শেষ করতে করতে 10:30-11 বাজে যায়, তখন আমি হাইটে হাইটে মানে যাইতাম। কিছুদিন আব্বুর সাইকেল ছিল, তো দেখলাম যে তারাবি শেষ হয়ে গেছে আর মানে 27 থেকে সুরা তারাবি হয়, তো আমাকে হুজুর বললো যে সুরা তারাবি গুলা তুমি পড়াও, খতম তারাবি পড়ালে তো সুরা তারাবিটাও পড়াও। আব্বুর সাইকেলটা নিয়ে আসতাম আর কি, আসার পথে রাস্তা দিয়ে দুই পাশে দুইটা পুকুর বাজে, একই সাইড একটা মোড়, দুই পাশে দুইটা পুকুর, মাছ ওইখানে পুকুরের সাইডে গাছ আছে অনেক, অনেক ভয় লাগতো দিনের বেলায়, মানে অন্ধকার অন্ধকার লাগতো। হঠাৎ করে একদিন যাওয়ার সময় তারা বিশেষ করে যাওয়ার সময় আমার সাইকেল অটোমেটিক দাঁড়ায় যায়, এমন দাঁড়ানো যে
নড়ছে না,
নড়ছে না,
প্যাডেল করলেও কাজ হচ্ছে না,
স্টান দেওয়া নাই, একদম দাঁড়ায় গেছে। পরে আমি একটু ভয় পাই, আমি
দাঁড়াবেন, আপনি সাইকেলের উপরেই ছিলেন?
হ্যাঁ, আমি সাইকেল উপরে,
পড়ছেও না সাইকেল,
অটোমেটিক সাইকেল চলতে চলতে দাঁড়ায় গেছে। মানে সাহসী ছিলাম অনেক, ভয় বেশি, আমার ছোটকাল থেকে ভয় নাই,
আশেপাশে কেউ ছিল না, অন্ধকারের মধ্যে
ছিল না,
ভয়াবহ।
তো পরে যখন এরকম হলো তো আমি কি করছি, তাড়াতাড়ি নামিয়ে গেছি সাইকেল থেকে, নামিয়ে আমি দাঁড়ায় আছি, সাইকেলে দাঁড়ায় আছি।
ও, আপনি নেমে যাওয়ার পরে সাইকেল দাঁড়িয়ে ছিল?
দাঁড়ায় আছে। হঠাৎ করে একটা শব্দ আসছে, মানে এই হেই এরকম, মানে খেদানোর একটা শব্দ যেটা বলে,
আপনাকে
না এরকম একটা শব্দ আসছে, আমি শুনছি, শোনার পরে সাইকেলটা পড়ে গেছে। তো আমি যখন সাইকেলটা উঠাইছে যাই, উঠানোর পর একজন দাঁড়িয়েওয়ালা মুরব্বীকে আমি আবিষ্কার করি সামনে, হঠাৎ করে কেমন যেন উদয় হলো, মানে ভাইকে ওঠে যেরকম,
আমার গায়ের লোম শুরু উঠছে ভাই, মানে আমি সিচুয়েশনটা দেখতে পাচ্ছি,
আমারও শরীরগুলো এখন ওই পছন্দ দাঁড়াই গেছে, দাঁড়ি সাদা দাঁড়ি আর জুব্বা পাগড়ি মাথায় দেওয়া এরকম। তো পরে উনি আমাকে বললো, তুমি এখান থেকে চলাফেরা করো কেন এত রাতে, এই জায়গাটা ভালো না, আর ও তো ভালো না, তুমি এখান থেকে একা একা চলাফেরা করবা না। এরপরে আমি কিছু বলতে যাব তখন আর ওনাকে খুঁজে পাইলাম না। তো এটা আমি আব্বুর কাছে শেয়ার করি, মানে খুবই ভয় পাই, তখন আমার শরীর মরি পুরো ঘামাই যায়। আব্বু
তারাবি পরে আসার পথে,
হ্যাঁ বাসায় যাওয়ার পথে, তো আব্বু কয়ে ও কিছু না, ওটা এমনি, আমি কই না আমি সামনাসামনি হয়েছে, এটা এমনি কীভাবে হয়। পরে যাক মোটামুটি একটু বুঝ টুজ দিল, তো ওই দিনকে সমস্যা হয় নাই। আরেকটা রাস্তা আছে, ওইটা দূর, বেশি দূর হয়, আব্বু বলি তো ওই দিক দিয়ে যাবে, ওই দিকে তো সমস্যা নাই। আচ্ছা, এরপরে প্রায় দেড় দুই মাস পরে আব্বু বাড়িতে যাবে, বাড়ির কাজ করবে, আমাকে বললো যে তুমি একটু মসজিদে করে নামাজ পড়াবে, আমি একটু বাড়িতে যাবো, দেরি হবে আসতে, প্রায় এক দেড় মাস লাগবে। তো দেখা যায় ঈশার নামাজ, ঈশার নামাজ পড়ে আমি আসতাম মাদ্রাসায় ক্লাস করে, আবার ওই সাড়ে নয়টা দশটার দিকে বা এগারোটার দিকে মসজিদে শুইতাম ফজরের নামাজ পড়ানোর জন্য। ওই হঠাৎ করে এই শর্টকাট রাস্তাটাই আবার ব্যবহার করা শুরু করলাম। হঠাৎ করে আরেকদিন ওই মুরব্বীটা আবার আসছে সামনে,
যে মুরব্বীটাকে ওই যে হেল্প করলাম,
নিষেধ করছিল, উনি বলে তোমাকে না নিষেধ করছি, এভাবে এক একা এই রাস্তাতে চলাফেরা করছি, তুমি কেন নিষেধ শুন না, তোমার ক্ষতি হতে পারে। তখন আমি হঠাৎ করে জিজ্ঞেস করছি, আপনি কে? তো উনি বললো, যেটা আমার দাদা নাকি এমনি আব্বুর কাছ থেকে শুনছি, আমার দাদা নৌকা চালাতো, বাড়ির সামনে নদী আছে। তো বললো, আমি তোমার দাদার সাথে থাকতাম, ওই তখন থেকে তোমাদের উপর নজর রাখি। এই কথাটা বলার পরে আবার উনি ওনাকে আর দেখা গেল না।
যদি তাই হয়ে থাকে তাহলে ডেফিনেটলি এটা একটা ভালো জিন, তো দাদার সঙ্গে উনি ছিলেন এবং বলেই উনি এটা হারিয়ে গেলেন। আবার তারপর
পরে এটা আমি আব্বুর কাছে আবার যে বললাম এই অবস্থা, আব্বু তো ছিল না, এটা আব্বুর কাছে ফোন করছিলাম যে দেখলাম এটা কি। তো আব্বু বললো, হুজুরের মাদ্রাসার হুজুর শিক্ষকের সাথে আলাপ করতে। তো হুজুররা এটা তেমন কিছু মনে করলো না, বললো ওটা স্বাভাবিক, ও কিছু না, সমস্যা নাই। এরপরে ফেনি থেকে চলে আসলাম, আসার আমাদের ইচ্ছা ছিল না, আব্বুর চাকরিটা চলে গেল ওখান থেকে কোনো কারণে, নিজে ছাড়ি দেশে চাকরি, বেতনের সাথে একটু গরমিল হওয়ার কারণে। পরে ঢাকাতে আসলাম, ঢাকাতে আসার পরে যেটা হলো, মানে গাজীপুর, এরপর থেকে দেখতেছি আমার শরীরের আস্তে আস্তে মানে শুকায় যেতেছে শরীর, এমন অবস্থা, মানে খাইতে পারি না।
উনি যে আপনাকে না করেছিল, আপনি এই কাজটা আবারও করেছিলেন, ওই রাস্তাতে যাওয়া আসা করতেন?
ওই যে প্রথমবার নিষেধ করার পরে তো আবার গেছিলাম,
সেকেন্ড টাইম নিষেধ করার পরে আপনি আবারও গেছেন?
না,
জানি। ওকে,
এরপরে ওই রাস্তা, ওইটা ওই মানে যেটা দেরি হতো যে রাস্তা দিয়ে, ওইটা ব্যবহার করতাম।
আচ্ছা,
তো যাই, এরপরে এখানে আসার পরে এই শরীরের অবস্থা খুবই খারাপ, মানে খাইতে পারি না, ওষুধ খাইলেও মানে ওষুধ কি খাবো, মানে ভাতই খাইতে পারি না, এমন অবস্থা। দেখা যাচ্ছে প্রায় গ্যাসে পেটের অবস্থা খুব খারাপ,
মানে ডাক্তারের ট্রিটমেন্টের কোনো কাজ হচ্ছে না,
কোনো কাজ হচ্ছে না।
আচ্ছা,
তারপরে এরকম আর কতদিন থাকা যায়। পরে আমি আব্বুর কাছে জানালাম এরকম যে সমস্যা, এগুলো আমি কি করতে পারি, আর ওই মাথা যন্ত্রণার ওইটা আছেই। ফকির
সাইকেলের এই ঘটনাটা ঘটার পরে আর কোনো অ্যাবনর্মাল কোনো ঘটনা দেখেছেন?
অ্যাবনর্মাল না, অ্যাবনর্মাল তেমন কিছু দেখি নাই।
মানে এইটা আপনাকে যেহেতু সাইকেলটাকে স্ট্যাচু বানিয়ে ফেলেছিল, পরবর্তীতে বাসায় গিয়ে অন্যরকম কোনো ঘটনা চোখে পড়া বা আপনি শিকার হওয়া এরকম আর কিছু হননি, কিন্তু আপনার ব্যক্তিগত জীবনে অনেকগুলো সমস্যা দেখা দিয়েছে, তাই কি? ওকে রেজা ভাই, আপনার যদি কিছু বলার থাকে।
আমি যতটুকু দেখতেছি, যেখানে এখন থাকেন আপনি, ওখান থেকে রেল লাইনের দূরত্ব কতটুকু?
রেল লাইন ভালোই দূর।
কতটুকু, কত কিলো হবে? রেল লাইন, রেল স্টেশন না,
লাইন লাইন হেঁটে যাওয়া যায়।
হাট হেঁটে যেতে কতক্ষণ লাগবে?
15-20-25 মিনিট লেগে যায়।
তাহলে আমি ধরলাম এখানে 2 কিলোমিটার বা 3 কিলোমিটার। আপনি আড্ডার জন্য মাঝে মধ্যে এখানে যান?
জি জি।
তাহলে সেটা কাছে বলা যায় কি?
কাছে বল কি,
মানে যদি আড্ডা মারার জন্য
নিয়মিত যাই না, ওই দেখা যাচ্ছে সপ্তাহে বৃহস্পতিবার একটু লং টাইম পাই।
আমি আপনার কোনো ব্ল্যাক ম্যাজিক দেখতে পাচ্ছি না, পাচ্ছি না, কিন্তু আমি একটা জিনিস দেখতে, কারিন যে জিন সেটা আলটিমেটলি শয়তানই করে, মানুষকে খারাপ পথে নেয়। আপনার সাথে ভালো খারাপ দুই জিনিস থাকে, সবকিছু মানুষের সাথে আছে। আপনি ইদানিং কিছু পথভ্রষ্ট হচ্ছে, পথভ্রষ্ট বুঝেন?
মানে যে লাইনে থাকার কথা সে লাইন থেকে বের হয়ে অন্য কোনো লাইনে যাচ্ছে।
জি জি জি,
ইদানিং চলে যাচ্ছে। আর শরীরের কথা যেটা বললেন, শুকানোর কথা, আমি কোনো ব্ল্যাক ম্যাজিক বা জিনের আসরে আপনি শুকা যাচ্ছেন এগুলো পাচ্ছি না।
এখন আপনি যদি বলতে চান যে ডাক্তারও পাচ্ছেন না, আপনিও পাচ্ছেন না, কার কাছে যাব? আমি কোনো কবি যাব না, প্রথম কথা হচ্ছে সেটা। আমার অ্যাডভাইস এটা হবে, আমি আপনাকে নিয়ে একটু স্টাডি করতে যাচ্ছি, যেটার জন্য 15-20 মিনিট আধা ঘন্টা সময় লাগবে। তা যেটা যেভাবে আমি করি, আমার মতো করে আমি করবো, তারপর আমি সলিউশন পাবো। আমি 0% পাচ্ছি ব্ল্যাক মেল, 0%। ফ্যামিলিতেও মোটামুটি অবস্থা মোটামুটি চলে আর কি, এরকম মানে আহামরিও না, কোনো আপ না ডাউন না, সবকিছু এভারেজ যাচ্ছে। আর ছোট ভাইয়ের ব্যাপারটা ওনাকে না দেখে কিছু বলতে পারবো না।
ছবি নিয়ে এসেছি আমি,
ছবিটা আমি দেখবো। আমার যেহেতু আপনি আমার সামনে বসছেন, আপনি তাই বলি, আপনার নাম কি বলছেন?
মোহাম্মদ এনামুল হক।
আচ্ছা, এনামুল হক। আপনার একটা নাম আছে
সোহাগ,
আমরা প্রিয় শ্রোতা এখানেই এই বিষয়টা শেষ করতে চাই। আরেকটি বিষয় যেটা, যে উনি যেটা বললেন যে সাইকেলটাকে স্ট্যাচু বানিয়ে ফেলা, উনার সেকেন্ড টাইম ওনার সামনে যে কেউ একজন এসে ওনাকে সতর্ক করা, এটা সম্ভব কিনা প্যারানর্মাল ওয়ার্ল্ড থেকে?
এটা যদি আমি বলি তাহলে আমি বলবো কে ভাই, যে আমরা মানুষ যারা আছে, মানব জাতি এবং জিন জাতির মধ্যে কিছু পাওয়ারের বেশ কম আছে। মানুষের কিছু পাওয়ার খুব বেশি, জিনদের ক্ষেত্রে কিছু কিছু পাওয়ার খুব বেশি। আমরা উভয় দল চোখ দিয়ে কাজ করি আর ব্রেন দিয়ে কাজ করি। জিনের ব্রেন আছে, আমাদের ব্রেন আছে। আমরা যখন চোখ দিয়ে তাকে মানুষকে রিড করতে পারি, টেলিকাইনেসিস করতে পারি, মানুষের মাইন্ডকে পাওয়ার কন্ট্রোল করতে পারি, একজন মানুষ চাইলে তার ব্রেন দিয়ে আরেকজনকে কন্ট্রোল করতে পারে, ঠিক তেমনি জিনরা অবজেক্ট কন্ট্রোল করতে পারে।
ওকে,
অবজেক্ট কন্ট্রোল মনে করেন যে এই যে একটা মেয়ে বললো ওর সুইচ অটোমেটিক অন অফ হচ্ছে, এটা জিন চোখ দিয়ে করতেছে, আমরা এটা পারবো না, আমরা সুইচ অন অফ করতে পারবো না। কিন্তু ঠিক তেমনি জিনরা মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবে না। যখন কোনো মানুষকে জিন নিয়ন্ত্রণ করতে চাবে, তখন জিন তার ভিতরে প্রবেশ করতে হবে, মানুষের দেহের মধ্যে প্রবেশ করে ওই সেট আপ করতে বা করে নিতে হবে। সে ঢুকে যাবে, ব্রেনে ঢুকে যাবে, বডিতে ঢুকে যাবে, ঢুকে সেট আপ করে নিলে। তো আমরা যেটা পারবো ছোটখাটো জিনিস চেঞ্জ করা, মানে নাড়ানো, চোখ দিয়ে তাকাইয়া বা ব্রেন দিয়ে করা, টেলিকিনেসিস বলে, আর মানুষের ব্রেনকে রিড করা, মানুষকে নিয়ন্ত্রণ করা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, খুব মজার একটা ব্যাপার। জিনরা তার চেয়ে বেশি পারবে, কিন্তু মানুষের সাথে পারবে না, সেভাবে অবজেক্টে হবে। মনে করেন একটা টিভি ঠাস করে ফেলাই দিল, একটা গ্লাস ঠাস করে ভেঙে ফেললো, জাস্ট চোখ দিয়ে তাকাইয়া। আপনার সাথে এটা এটাই হয়েছে, যে জিনটার সাথে ছিল আপনার পাশে যদি থাকতো, সে আপনাকে আঘাত করতো, মারধর করতো, বা সে দূর থেকেই চোখ দিয়ে কন্ট্রোল করতো। কারণ আলটিমেটলি জিনটা আমাদেরকে ভয় পায়, বা যেটা বাস্তব হচ্ছে আমরা ভয় পাই, বা জিনদের জগতে ভয় পায় তারা আমাদেরকে। ঠিক ভাবে যদি প্রশ্ন করছি, এটা রাইট, এটা হতে পারে, এই ঘটনাগুলো ঘটতে পারে, এটা অস্বীকার করার মতো কিছু নাই।
ওকে,
আচ্ছা, আপনি যে রেজাভাই বলছিলেন যে আমি অন্য লাইনে চলে যাচ্ছি, এটার বিষয়ে কিছু বলবেন কি?
এটা ইদানিং আপনি যাচ্ছেন, আমি আপনাকে একটা প্রশ্ন করছিলাম, আপনি কি ইদানিং রেলওয়ে স্টেশনে যান কিনা? আমরা জানি ট্রেনের মধ্যে কোনো টয়লেট থাকে না, টয়লেটটা ফাঁকা টয়লেট হয়, ফাঁকা টয়লেট বুঝেন তো, মানে নিজে কোনো ডিব্বা নাই বা ডাস্টবিন নাই যে টয়লেটটা কোথাও জমবে গিয়ে, সরাসরি লাইনে সেটা পড়ে। আপনি আড্ডা মারছেন এখানে প্রায় সময়, নতুন জায়গায় আপনার মজা লাগছে। আমার কাছে মনে হয় আপনি গাজীপুর আসার পর থেকে একটু পথভ্রষ্ট বেশি হচ্ছেন এখন, আগের তুলনায় এখন বর্তমানে দিন দিন এটা বাড়তেছে। আমার যতটুক সেন্স, ব্ল্যাকমেলের প্রবণ নাই, কিন্তু কিছু একটা আপনার সাথে ওখান থেকে চলে আসে আপনার সাথে, যেটা আপনাকে খারাপ কুবুদ্ধি দিচ্ছে, বাজে কাজ করতে বলতেছে, এতটুকু, এর বেশি আমার মাথায় কিছু আসতেছে না।
প্রিয় শ্রোতা, আমরা এখানে একটা বিরতি নিতে চাই, আমরা ছোট্ট একটা বিরতি নেবো। আপনারা শুনছেন দর ইক্লিপস। ইন দ্য মিন টাইম রেজা ভাই কিছু একটা করছেন খুব মনোযোগ দিয়ে, আই ডোন্ট নো উনি হয়তো ব্যাখ্যাটা দাঁড় করাবেন আসলে কি বিষয়, উনি একটু স্টাডিও করছেন, ওনাকে বিশেষ করে আমাদের গেস্ট যিনি আছেন। ছোট্ট একটা বিরতি, মাত্র 5 মিনিটের, রাত 12টায় আবার কথা হচ্ছে, আমাদের সঙ্গেই থাকবেন।
দর মানে
সময় রাত 12টা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দর ইক্লিপস, উইথ মি আর জি কিবরিয়া, এবং রেজা ভাই সঙ্গে রয়েছেন। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন এবং খুবই গুরুত্বপূর্ণ গেস্ট। তার সম্পর্কে বলার আগে আপনাদেরকে যেটা বলবো, উনি আসলে ওনার ওয়াইফ সহ আমাদের স্টুডিওতে এসেছিলেন। ওনাদের জীবনের যেই প্যারানর্মাল ঘটনাগুলো, আমরা ঠিক জানি না এটাকে প্যারানর্মাল বলবো কিনা, আমরা ঘটনাগুলি এখানে উপস্থাপন করছি। উনি গত সপ্তাহে আমাদের এখানে এসেছিলেন, আমরা প্রথম দিন ওনাকে স্টুডিওতে ঢোকার অনুমতি দেইনি বলবো, আসলে এভাবেই বলতে হচ্ছে। কারণ আমরা যখন বুঝতে পারি যে ওনার ওয়াইফ ওনার কথা মতো মাঝে মাঝে পজেস্ট হয়, আমরা আসলে এই রিস্কটা নিতে চাইনি। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আমাদের স্টুডিওতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, আমরা খুব অল্পতেই বিষয়টি সামাল দিতে পেরেছি। কিন্তু এই বিষয়গুলো প্রমাণের জায়গা থেকে ইটস রিয়েলি ডিফিকাল্ট, কজ এরকম একটা সিচুয়েশন স্টুডিওতে হলে যদি কোনো ধরনের শারীরিকভাবে কোনো ক্ষতি বা কোনো রকমের কোনো ঝামেলা হয়, আমাদের দেশের যে ধরনের আইন কানুন নিয়ম সেই জায়গাটি থেকে এই জিন বা পজেস্টের বিষয়টি কোনোভাবেই প্রমাণ করা সম্ভব নয়, কারণ সবকিছুই বিচার বিবেচনা করা হয় সায়েন্সের জায়গাটা থেকে। সেই অর্থে আমরা আপনাদেরকেও রিকোয়েস্ট করব, আপনার জায়গা থেকে মনে হতে পারে যে এরকম পজেস্ট তার উপরে আছর করে, তাকে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন না, স্টুডিওতে আসবেন না। আপনি চাইলে তার নিকটাত্মীয় হয়ে তার স্টোরিটা আমাদেরকে বলতে পারেন। আমরা আপনাকে প্রথমত সাজেশন দেই একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার জন্য, এবং তারপরে হচ্ছে আপনার যদি মনে হয় যে না আপনার কোনো কাজ হবে না, কাজ হচ্ছে না, তাহলে আপনার জায়গা থেকে যে দিনদার আলেম আছে তাদের কাছে যান। রেজা ভাইয়ের কাছে অনেকেই আসেন এবং রেজা ভাই তার জায়গাটা থেকে, রিসার্চের জায়গাটা থেকে বিষয়টা এভাবেই বলেন। রেজা ভাই, আপনাকে অনেকেই একটা বিষয়ে আমি একটা মিসকনসেপশন আমি দেখলাম, বিশেষ করে আমার লাস্ট যেই ইয়েটা হলো, সেমিনারটা হলো চিটাগাংয়ে, সেখানেও আমি দেখলাম যে মানে আমরা স্পষ্ট করে বারবার বললাম এটা একটা মোটিভেশনাল ওয়ার্কশপ, মোটিভেশনাল ওয়ার্কশপ, তারপরও অনেক অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসছে এবং কেউ কেউ বোতলে করে পানি নিয়ে এসছে পানি পড়া নেবার জন্য। আমি সব রেসপেক্ট রেখেই বলতে চাই, এই মিসকনসেপশনটা মানুষের মধ্যে কেন গ্রো করছে?
প্রত্যেকটা এপিসোডে আমি ব্যাপারগুলো বলি যে আমি কোনো পীর আউলিয়া না, কোনো আলেম না, আমি প্যারানর্মাল ব্যাপারটা নিয়ে রিসার্চ করি ছোটবেলা থেকে, প্যারানর্মাল এবং বিজ্ঞান ভিত্তিক ব্যাপারটা খুঁজি আমি। যেদিন আমি আর আপনি স্টেজে দাঁড়ালাম, আমাদের সেমিনার চিটাগাংয়ে যেটা হলো, মানুষ চাচ্ছে যে আমি আধ্যাত্মিক কিছু দেখাই, তখন আমি বুঝতে পারলাম, বুঝে আমরা বললাম সবাইকে যে ভাই দেখেন আমি তো আধ্যাত্মিক কেউ না, আমরা এখানে আসছি মোটিভেশন স্পিচ দিতে, আপনারা যাতে লাইফে কিছু করতে পারেন, আমি যেভাবে জীবন উন্নতি করছি সেটা সূত্র ধরে আপনারা করতে পারেন, যেগুলো ভালো দিক সেটা নেন, যেটা পছন্দ হবে না আমার কথা সেটা ডাস্টবিনে ফেলে দেন। তারপরও মানুষ মানে উন্মাদের মতো হয়ে গেছিল আর কি, আলটিমেটলি যে রেজা ভাইকে ধরে দেখবো একবার। কিন্তু আমি স্পষ্টভাবে সবাইকে বলে দিতে চাই যে আমি এরকম কিছু না, আমাকে ছুইলেও কোনো লাভ নাই, আমাকে দেখলেও কোনো লাভ নাই, আমি জাস্ট এই প্রোগ্রামটা করি অনলি ফর কিপিএ হয়, তো আপনারা এন্টারটেইন হন, আপনারা যাতে মজা পান, যাতে আপনাদের ভালো লাগে। ছোট্ট ঘটনা ঘটছে সেদিন, সেকেন্ড যে আমাদের
আপনাকে বসে রেখেছি, আমরা সরি, আমরা ঘটনাটা বলছি খুব প্রাসঙ্গিক ভাবে, তারপরে আপনার সঙ্গে আমরা
তাহলে মানুষ বুঝে যাবে ব্যাপারটা, হ্যাঁ ক্লিয়ার হবে। ব্যাপারটা এখানে দুইটা ব্যাপার আছে, প্রথম ব্যাপার যেটা সেটা বলি আগে, অনেক সময় যেটা হতো আমার সাথে, মানুষ আমাকে ডাকে নিত তার বাসায়, খুব রিকোয়েস্ট করতো, আপনি তো বলছেন যে ভাই চলে যাবে বাসায়, আমি যেতাম, তো ওরা যেটা করতো আমাকে বিমান ভাড়া পর্যন্ত আমাকে দিচ্ছে, গেছি সুস্থ হয়েছে অথবা আল্লাহ রহমত,
না এতটা দিন ধরে মানে আর্থিক সামর্থ্য যে বিমান ভাড়া দিয়ে দিয়ে মানুষের বাসায় গিয়ে
দেখা যায় যে মনের জুড়ে তার ভালো হয়ে গেছে, এমন না যে আমি ফুদিছি ভালো হয়ে গেছে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে চিটাগাংয়ের সেমিনারে আপনার যখন স্টেজে চলে গেছে, ওখানে যারা ভলান্টিয়ার ছিল তাদেরকে লোকজন ধরে আমাকে আলাদা রুমে নিয়ে গেছে, জোর মানে আমি পুরা ওই স্রোতের মধ্যে চলে গেছি একটা রুমের মধ্যে, এক এক করে লোক আসতে আসতে সমস্যা বলতে হবে, সবাইকে বলতে ভাই নামাজ পড়েন, সেজদায় পড়ে কাঁদেন, আল্লাহ আপনার কথা অবশ্যই শুনবে, মানুষ কিন্তু বুঝতেছে না, তারপরও মানুষ চাচ্ছে আমার কথা, কিছু কিছু কথা আমি বলতেছি যেগুলো মানুষের সাথে মিলে যাচ্ছে। একটা লোক দেখলাম আসলো কালো করে লম্বা, তিন চারজন তাকে ধরে নিয়ে আসছে, মধ্য বয়সী, 50-45 বছর বয়স, লোকজন বলতেছে আমাকে যে ভাই ভাই উনাকে দেখেন, উনাকে দেখেন, উনি একটু উনি হাঁটতে পারে না, উনি ওনার দুটা পা সমস্যা, হাঁটতে পারে না, অ্যাম্বুসি বসে না, পাশে বসে না, পাশে বসছে, অ্যাম্বুসি বলেন কি সমস্যা, লোকটা বললো আমি হাঁটতে পারি না, সব দেখাইছি লাভ হয় না, আমি মাথায় ভাবতেছি আমি তাড়াতাড়ি এখান থেকে পালাবো, আমি যেটা করলাম আমার বাম হাত দিয়ে ওনার ডান হাতটা ধরলাম, উনি হয়তো আমার পাশে বসা, ধরার পরে বললাম আপনি উঠেন, এই কথা বলার পরে উনি চেষ্টা করলো ফার্স্টে, একটু পারলো না, মানে হেঁটে হয়তো 2-3 সেকেন্ড, আমি আবার শক্ত করে হাতটা ধরলাম যে আমি আপনাকে ধরছি, জাস্ট ওনাকে সাহস দিচ্ছি যে আমি আপনাকে ধরছি, রেজা ভাই আপনাকে ধরছি, আপনি উঠেন, উনি উঠলো এবং হাঁটা শুরু করলো, সবাই মানে চিল্লাচিল্লি শুরু করলো, সেখানে এখানে প্রায় 50 জন লোক ছিল, এটা পাশে দূর, স্টেজের পাশে দূর, উনি হেঁটে 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 আমাকে মেন ডোর পর্যন্ত নিয়ে আসলো, মানে স্টেজের মেন ডোর পর্যন্ত, তখন আমি দৌড় দিয়ে ঢুকে গেলাম রুমের মধ্যে, তখন আপনি দেখলেন সবাই যে পিছনে তাকালো, আপনি যেন তখন সাইলেন্ট হয়ে গেলেন, তখন সে সিঁড়ি দিয়ে নামছেন, আমার সাথে হেঁটে প্রায় 100 মিটার অলমোস্ট, এই যে ব্যাপারটা ঘটলো আমি এখানে পুরোপুরি বলবো, এটা উনি যে হাঁটা শুরু করছে এটা ওনার মনের জোরে, ওনার একটা বিশ্বাস ছিল যে রেজা ভাই সামথিং এক কিছু একটা, ওনাকে আমি ধরছি, উনি শক্তি পেয়েছে মনের মধ্যে, সে মনের জোরে উনি হাঁটছে, এখানে কোনো অলৌকিক কোনো ব্যাপার নাই।
এক্স্যাক্টলি, এবং এই ঘটনা যে শুধু ওনার ক্ষেত্রে ঘটে তা কিন্তু না, এরকম আমরা বহুত গল্প আপনাদেরকে বলেছি, দিস ইজ 100% সায়েন্টিফিক, এখানে নন সায়েন্টিফিক কোনো কিছু না, এই বিষয়টাকে অনেকেই পুঁজি করে অনেক বড় বড় ধান্দামি করতে পারে, আবার আমরা যেটা করছি আমাদের জায়গাটা থেকে যে না এটা একদম ওপেন করে দেয়া। আমি এরকম একজন ডাক্তারকেও পেয়েছিলাম, যে গ্রাম্য একজন ডাক্তার যার এতটা সুনাম ছিল যে উনি রোগীর কাছে গেলে রোগী অর্ধেক সুস্থ হয়েছিল তার ব্যবহারে, তো আমি ওনাকে একদিন প্রশ্ন করেছি, আমার টেলিভিশনে একটা প্রোগ্রাম আছে সেখানে, যে আচ্ছা এই কনফিডেন্টটা কতটা জরুরি একজন ডক্টরের জন্য, আপনাকে একটা ঘটনা বলি, ঘটনাটা এরকম, আমি জানি যে আমাকে একটা বাসায় নিয়ে যাওয়া হয়েছে, সেই বাসায় একদম আপনার মতো গল্প, যে ওই ভদ্র মহিলা অনেকদিন যাবত হাঁটতে পারে না, আমি ওনাকে দেখে বললাম আরে আপনার তো কিচ্ছু হয়নি, আপনি ওঠেন আপনি হাঁটেন, আরে কিচ্ছু হয়নি আপনার, এবং সে আমার সামনে উঠে একটু পরে হাঁটা শুরু করেছে। এই যে কনফিডেন্ট ব্যাপারটা, মানে ওর মনটাকে শুধুমাত্র জাগিয়ে দেওয়া, এবং আমরা ওই কথাটাই বলতে গিয়েছিলাম সেমিনারে, যে আপনার সবকিছুর জিনিস আপনার মধ্যেই আছে, আপনি আপনাকে জাগান পুরো দুনিয়াটা জাগবে। সুতরাং কাউকে এইসব বিশেষ ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন এইসব বিষয় মনে করাটা নিজের জন্যই ক্ষতি। অনেকে বিরাগ ভাজন হয়েছেন, আপনি তাদের পানিতে ফু দেন নাই।
আমি তো ফু পাবো না, আমি যেটা করতে পারি সর্বোচ্চ আমি দোয়া করতে পারি আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, শেষ। যেগুলো আমি
এখানে একটা জিনিস স্পষ্ট করে সবার জন্য বলি, উনি স্টাডি করেন, উনি একজন রিসার্চার, উনি ওনার জায়গা থেকে বিষয়গুলো স্টাডি করেন। আপনি যদি স্টাডি করেন, আপনি যদি কথা ভালো বলতে পারেন, তাহলে ওনার চেয়েও ভালো বলতে পারবেন
অবশ্যই, বিশেষ করে
এগুলো যেন স্টাডি করেন। এই বিষয়গুলো নিয়ে কাউকে কোনোভাবে পণ্ডিত্য মানার আগে বা তাকে অনেক বেশি প্যারানর্মাল জায়গাটা থেকে অনেক অন্য কিছু রকম ভাবার আগে প্লিজ নিজের বুদ্ধিকে কাজে লাগান।
একটা ছোট ঘটনা আছে যেটা আপনার হাইট করে শিখে যাবে, মানে সিরিয়াসলি
জি
আপনার চল্লিশ পার্সেন্ট আমাকে কারোর দেয়া করা যাবে না। আমার একটা বন্ধু আছে মামুন, নাম সিনিয়র ফ্রেন্ড মামুন ভাই, উনি প্যারালাইসিস 4 বছর ধরে, অনেক দিন ধরে ফোন দিচ্ছে আমাকে, ভাই প্লিজ দেখা করবো। তো অনেক ডাক্তার দেখেন, সিঙ্গাপুর ইন্ডিয়া গেছে, লাভ হয়নি। উনি হুইল চেয়ারে করে আসছে আমার রুমে, 5 মিনিট কথা বলেন।
আমি পছন্দ করি না এই কারণে, কারণ বিশেষ কিছু কারণ আছে, অনেক কারণে রিউমার ছড়ায়। আর আমরা তো যেহেতু এই বিষয়গুলোতে এক্সপার্ট আমরা না, বিভিন্ন স্টাডির আলোকে বলে দিতে পারবো এটুকুই যতটুকু, এগুলো তো আমরা ট্রিটমেন্টের জায়গা থেকে আমরা এক্সপার্ট
না, করার লোক আমি না,
রাইট? অবশ্যই। সেই জন্যই আমি বলি যে সব জায়গাতে না করা।
ছোট একটা ব্যাপারটা বলি, উনি এই মুহূর্তে শুনতেছেন, উনি রেডিও মিস করে না কখনো, ওনার পা কোনো ফিলিংস উনি পায় না। ঠিক একই ঘটনা আমি নিচে বসলাম, বললাম মামুন ভাই একটা পাটা নাড়ান, সে নাড়াতে পারে নাই। আমি জাস্ট হাত দিয়ে ধরলাম, উনি পাটা হেঁচকা টান দিল, ওই টান দেওয়াটা বাকি দুজন দেখছে, তারা তো অবাক হয়ে গেছে, ও তো প্যারালাইসিস, কিভাবে পাটা হেঁচকা টান দেয়। পরে উনি বলতেছে, আমার পায়ে সুড়সুড়ি হচ্ছে, শিরশিরি হচ্ছে, ব্যথা পাচ্ছে, ফিলিংস চলে আসছে। এটা 100% ওনার নিউরন থেকে আসছে, ব্রেনের নিউরন থেকে সাহস এসে করছে ঘটনাটা, মামুন ভাইকে বলতে।
এবং এটা আপনি দেখবেন ছোট ছোট বাচ্চাদের, যে অনেক সময় হোঁচট খেলে পড়ে গেলে ব্যথা পেলে, ওই বাচ্চাটা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে দিয়ে যদি তার মনে সাহস দেওয়ান, দেখবেন যে সে বেটার ফিল করা শুরু করবে। তো রেজাভাইয়ের ব্যাপারটা হয়তো এরকমই, যে কিছু মানুষ তাকে অনেক পছন্দ করেন, সেই জায়গা থেকে উনি হয়তো বলেছে ঠিক আছে এটা ব্যাপারটা সম্পূর্ণ সাইন্টিফিক, আমি তোমাকে কিছুটা হেল্প করলাম। আমি যেটা বলবো, এগুলোকে কোনোভাবেই বিশেষ ক্ষমতা মনে করার কোনো সুযোগ নেই, এগুলো আপনার কনফিডেন্ট থেকে আসে এবং আপনি এগুলো নিয়ে স্টাডি করবেন, সায়েন্সের জায়গা থেকে এটা সম্ভব। সেদিন আমি দেখছিলাম ইউটিউবে একটা এরকম একটা ভিডিও, থার্ড আই অ্যাক্টিভ হয়ে গেছে, এবং আমি ওই ভিডিওটা দেখার আগ পর্যন্ত বিশ্বাস করতাম না। সম্ভবত ছেলেটার নাম হচ্ছে জুনায়েদ, আমি জানি না তুমি আজকের এই ডটটা শুনছো কিনা, তুমি একটা গ্রুপের সুপারন্যাচারাল একটা গ্রুপের অ্যাডমিন, তোমার বাড়ি বগুড়াতে, আমি তোমার পোস্টগুলো মাঝে মাঝে ফলো করি। ও একটা পোস্ট দিয়েছে যে থার্ড আই অ্যাক্টিভ হলো এবং ইউটিউবের একটা লিঙ্ক সহ মেয়েটার চোখ টোক সবকিছু বেঁধে দেওয়া হচ্ছে, ওর কাগজে
ইন্ডিয়ান একটা মেয়ে,
হ্যাঁ, এবং কাগজে যেটা লেখা হচ্ছে ওর গ্যারগার গ্যারপুর পড়ে দিচ্ছে। এন্ড ভেরি ইন্টারেস্টিং, একটা কাগজ সামনে ধরা হচ্ছে, সেখানে কিছু লেখা হয়নি,
বিদেশি লোক আসছিল,
বিদেশি লোক এবং বলছে তুমি ফান করছো কেন আমার সঙ্গে, কাগজে তো কিছু লেখা নেই। আমি ভিডিওটা দেখার পর আমার কাছে ফিল হলো হাউ ইট ইজ পসিবল এন্ড ইট ইজ 100% সায়েন্টিফিক।
এটা 100% সায়েন্টিফিক অবশ্যই, এখানে প্যারানর্মাল কোনো ব্যাপার না, এখানে ম্যাজিক ট্রিক আছে
না, কিন্তু এখন একটা কথা আছে, সেটা হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে এখন আমাদের দেশের যে ধরনের মানুষের মানে শিক্ষার বিলিভ, সেই জায়গাটা থেকে এই বাচ্চাটাকে নিয়ে যদি কোনো ধরনের ধরেন বলা হয় যে জিনের একটা
বলে দিচ্ছে, কিন্তু অলরেডি এটা করে ইন্ডিয়াতে মেয়েটা, যদি তার ভিডিও ছোট একটা মেয়ে বাচ্চা মেয়ে কালো করে অনেকগুলো পার্ট আছে ভিডিও, পরের পার্ট গুলো যখন দেখেন সে মানুষকে ঝাড়ফুঁক করে। এখন আমি কি বলবো, এটা কি বিজনেস হিসাবে সে নিয়ে নিছে এগুলো করে নাকি সায়েন্টিফিক, আমি কি বলবো?
দেখো আমি ওই ভিডিও গুলো দেখিনি যে ভিডিও গুলোর কথা আপনি বলছেন, সো দিস ইজ মানে পুরো পৃথিবীতে মিরাকল বিষয়গুলো আছে, কিন্তু আমরা যেন অবশ্যই হিপনোটাইজ না হয়ে যাই কারো কাছে গিয়ে প্রতারিত হওয়া, যেটা আমরা মাঝে মাঝে টেলিভিশনের বিভিন্ন রিপোর্টেও দেখি। সো একটু কেয়ারফুল থাকবেন প্লিজ, আলোর পথে আসুন এবং আলোটা আসলে নিজের মধ্যে আছে, সেটাকে জাগানোর চেষ্টা করুন। যদিও আমাদের জায়গা থেকে আমাদের এই অনুষ্ঠানটা ভেরি ভেরি নন সায়েন্টিফিক, কজ আমরা যেহেতু ভয় নিয়ে নাড়াচাড়া করি, সেই জায়গাটি থেকে আসলে অনেক কিছুই নন সায়েন্টিফিক, কিন্তু এই মুহূর্তে যে ঘটনাটা আমরা শুনতে যাব সেটা আসলে কতটা সায়েন্টিফিক বা প্যারানর্মাল সেটা একটা প্রশ্ন থেকেই যাবে, কারণ উনি বেশ কিছু ডকুমেন্টস আমাদের জন্য সাথে করে নিয়েছেন। ভাই আপনার পরিচয়টা একটু দেবেন প্লিজ।
আমি এবিএম আসাদুজ্জামান, আমি একটা প্রতিষ্ঠানে জব করি, প্রতিষ্ঠানটির নাম বললাম না।
শিওর, আমি পুরো স্টোরিটা আসলে জানতে চাই আপনার কাছ থেকে যে কি হচ্ছে।
আমার বিয়ে হয় আজকে থেকে 4 বছর আগে, আমরা স্বামী স্ত্রী একটা ছোট একতলার একটা বাসা নিয়েছিলাম, সবকিছু নর্মালি চলছিল। হঠাৎ করে একদিন দুপুরবেলা বাইরে থেকে আসার পরে হঠাৎ করে সে অসুস্থ, পরে বমি করছে, সে তার শরীর ছেড়ে দিছে, সে বিছানায় পড়ে আছে, অস্থির ছটফট করছে। আমি ভাবলাম যে দুপুর বেলায় আসছে, হয়তো গরমের কারণে অস্থিরতার একটা ব্যাপার থাকতেই পারে। পরে আমি তাকে বললাম যে পানি খাও, সে বললো যে না পানি খাবো না। তারপর সে আমাকে দেয়ালের কোনার দিকে উপরের দিকে আঙুল তুলে তুলে বললো যে ও আমাকে পানি খেতে দিবে না, ও আমার পেটের মধ্যে খুব মাছ।
বিয়ের কতদিন পর?
1.5 মাস।
তার আগে আপনার ওয়াইফের সঙ্গে আপনার জানা মতে এরকম কোনো ঘটনা যেটা আমরা অ্যাবনর্মাল কোনো কিছু দেখতে পাচ্ছি এরকম কোনো কিছু ছিল?
হ্যাঁ ছিল,
এটা কি আপনি জানতেন?
আমি তখন জানতাম না,
এই ঘটনার পরে জানেন।
আমি তাকে পানি খাওয়াতে যাচ্ছি কিন্তু তার মুখের মধ্যে পানি ঢুকছে, তারপর ভক করে সব বের হয়ে আসছে এবং তার বুট বুট নাকি ছিঁড়ে যাচ্ছে, পেট ছিঁড়ে যাচ্ছে। আমি বিশ্বাস করছি না ওরকম ভাবে, তারপরও তাকে বোঝানোর জন্য আমি একটু দোয়া কালাম পড়ি। যখন আমি ফুরা পরে ফু দিলাম, সাথে সাথে সে 4-5 সেকেন্ডের জন্য সেন্সলেস হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল সম্পূর্ণ স্বাভাবিক, কোন রকম কোন অসুস্থতা নেই, কোন রকম কোন কিছু নেই।
আপনাদের কি লাভ ম্যারেজ ছিল? লাভ ম্যারেজ কত বছরের লাভ?
আই লাভ ইউ বলার 7 দিনের মাথায় আমরা বিয়ে করি।
ওকে ঠিক আছে, বলেন তারপর।
ওকে দেন এই বাসার চ্যাপ্টার ক্লোজ। সামহাও কোনো কিছুর জন্য আমিও বাসাটা চেঞ্জ করলাম।
তো ওই সময় একটা বিষয়টা নিয়ে আপনি কোয়েরি করবেন না যে এটা কেন হলো, কি কারণে হচ্ছে, এরকম কেন করলা, কি ফিল করলা, ওকে তো জিজ্ঞেস করা উচিত।
হ্যাঁ, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে কিরকম ফিল, বললো যে আমাকে একজন কোনার মধ্যে এসে বলতেছে পানি খেতে দিবে না, আমাকে খুব আঘাত করতেছে বা মারতে চাইতেছে, বলতেছে যে তোমারে মাইটা ফেলবে। আমি বললাম যে ওকে নো প্রবলেম, আমার আসলে ছোটবেলা থেকে এগুলো ব্যাপারে ভয় আমি কাটিয়ে ফেলেছি, আমার ছোটবেলায় প্রচন্ড ভয় ছিল।
মানে আপনি নিজেও এক্সপিরিয়েন্স?
জি, হালকা পাতলা। ছোটবেলা থেকেই আমি প্রথম দিকে প্রচন্ড ভয় পেতাম, পরবর্তীতে আমি যখন একটু অ্যাডাল্ট হলাম তখন আমি চিন্তা করলাম যে আসলে এই ভয়গুলো নিয়ে বাঁচা, লাইফ লিড করা সম্ভব না, আমাকে এটা ওভারকাম করতে হবে। কিভাবে ওভারকাম? এটা হচ্ছে কি, আমি আসলে ভয়ের মুখোমুখি হলেই আমি ওভারকাম করতে পারবো। আমার গ্রামের বাড়িতে গেলাম, আমার নানু বাড়িতে গেলাম, ওখানে বিদ্যুৎ নেই, তো আমি রাত্র প্রায় 3-4 পর্যন্ত কবরস্থানে খুব পাশে বসেছিলাম। আমার ফেস টু ফেস আমি হব, আমার হয় ভয় কাটবে নয়তো ভয় চিরস্থায়ী, যে কোনো একটা।
বিয়ের আগের গল্প কথা
অনেক আগে।
ওকে, বিয়ের আগে দেন যে আপনি ওভারকাম করেছেন, ঠিক আছে। আপনি ওয়াইফের ঘটনায় আমরা আসতে চাই, বাসা চেঞ্জ করলেন, তারপর
নতুন যে বাসাতে উঠলাম সে বাসাটার বর্ণনা দেই। সে বাসাটা খালি জায়গা নিয়ে, 4 তলা একটা বাড়ি, সামনে হচ্ছে গিয়ে একটা নারকেল গাছ, আমরা 4 তলাতে
জি
বাসা, এবং আমাদের বারান্দা থেকে হাত দিলে নারকেল গাছে পাতা ছেড়া যেত, কাছাকাছি একটা ক্লোজ একটা ইয়ে। তো তারপরে যেটা হলো, আমি এর মধ্যে একটা জব করছিলাম, নাইট শিফট ছিল আমার। দেন সন্ধ্যার পরে 8-9 দিকে আমি বের হতাম অফিস থেকে, আসতাম ভোর 5-6 বাজে, এসে হয়তো বা আমরা একসাথে নাস্তা পানি করে তারপর ঘুমিয়ে যেতাম। আমি ঘুমাতাম, ঘুম থেকে উঠতাম হয়তো বিকেল বেলা কিংবা 4 দিকে, অ্যারাউন্ড দ্যাট। তো আচ্ছা, এক্ষেত্রে বলে রাখা ভালো যে সাথে আমার ছোট ভাই এবং তার ওয়াইফ, তাদেরকে রেখেছিলাম আর কি, যাতে রাত্রেবেলা স্বাভাবিকভাবে বাসাতে কোনো যদি প্রবলেম হয় বা ভয় পায় বা কোনো কিছু হয়, সামহাও তাদেরও একটু প্রবলেম ছিল, ফ্যামিলিগত একটু প্রবলেম ছিল, যার জন্য তারা আমাদের সাথে এসে থাকছিল। আচ্ছা, আমি নেক্সট পার্টে আসি। আমি হঠাৎ করে খেয়াল করলাম কিছুদিন পরে যে আমার ওয়াইফ একটু উইয়ার্ড আচরণ করছে। যেমন সে রাত্রেবেলা আমি যখন তাকে ফোন দিচ্ছি, যেমন আমাদের ব্রেক টাইম ছিল 1 ঘন্টা ব্রেক ছিল, 4 ধাপে ছিল, যাই হোক আমি প্রতি ধাপে তাকে ফোন দিতাম যে কি করছো, ঘুমিয়ে আছো কিনা। দেন আমি তাকে ফোন করতাম, সে জেগে আছে, জেগে আছে, সে জেগে আছে, বলে না ঘুম আসতে।
মানে আপনি নাইট ডিউটি করতেন, সে আলটিমেটলি জেগে থাকতো।
জি, ওকে, তুমি ঘুমা, ঘুমানোর চেষ্টা করো। কিছুদিন পরে ফোন ধরছে না, ফোন ধরে না, ফোন ধরলেও কেমন জানি উদাস, মানে ফোনে কথা বলার তার কোনো রকম কোনো আগ্রহ নাই। একদিন আমি হঠাৎ করে খেয়াল করলাম, অফিস থেকে এসে ঘুমালাম, ঘুম থেকে উঠার পরে মাঝখানে আমার ঘুম ভেঙে গিয়েছিল, দেখি যে সে আনমনে বারান্দায় চুপ করে বসে আছে, যেন একটা বাচ্চাকে কোলে নিয়ে বাচ্চাকে গান শোনাচ্ছে, আস্তে আস্তে করে গান শোনাচ্ছে, আর হচ্ছে গিয়ে অনেকটা ফিডিং করাচ্ছে এরকম। এরপরে আমি আস্তে আস্তে ঘটনাটা খুঁজতে শুরু করলাম যে আসলে কি ঘটছে, আমি অবজার্ভ করতে শুরু করলাম। দেখলাম যে সে ওই বাচ্চাটাকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে, এটা তার কল্পিত একটা বাচ্চা, এবং সে কল্পিত বাচ্চাকে সে ঘুম পাড়াচ্ছে, খাওয়াচ্ছে, গোসল করাচ্ছে, সে বাচ্চাটা আবার মা মা বলে ডাকছে এরকম কিছু, এবং সারা রাত সে বারান্দায় গিয়ে বসে থাকতো রাত্রে অন্ধকারে, এবং সে ওই অন্ধকারে বাচ্চাটাকে গান শোনাত। যাই হোক, আমি যখন এইটুকুন পর্যন্ত আমি দেখলাম, আমি একটু ঘটনা খোঁড়া শুরু করলাম। আমি আসলে জানতে চাইলাম যে কি থেকে শুরু হয়েছে। পরবর্তীতে আমি যেটা জানলাম যে আমি যখন থাকতাম না রাতের বেলায়, শুরুতে দরজা থাপড়ানো শব্দ হতো ঠাস 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 করে, মনে হচ্ছে যেন আমাদের ঘরের মধ্যে পুঁতা দিয়ে কিছু ছেঁচা হচ্ছে, অথচ সে রান্না করতো না। এবং এই পুঁতা দিয়ে ছেঁচাটা আমরা যেহেতু 4 তলায় থাকতাম, আমাদের নিচের পাশের ফ্ল্যাটে সবাই শুনতো। এবং একদিন আমার ওয়াইফকে জিজ্ঞেস করেছিল যে আচ্ছা আপনি রাতের বেলা বুঝি রান্না বান্না করেন? না, আমি তো রান্না বান্না করি না। তারপর আমাদের রান্নাঘর থেকে এমন আওয়াজ হচ্ছে যেন কেউ রান্না করতেছে, এগুলোর পরে রান্নাঘর, ড্রয়িং রুম,
ডাইনিং রুম, এগুলো থেকে শব্দ আসছে, কেউ চেয়ার টানাটানি করছে, কেউ গ্লাস সরাচ্ছে।
এগুলো কি আপনি নিজে শুনেছেন নাকি আপনি তার কাছে গল্প শুনেছেন?
আমি আমি তার কাছে শুনেছি, কারণ আমি রাত্রেবেলা থাকতাম না। এগুলো হওয়ার পরে শুরু হলো যে আমি নিজে যেটা শুনেছি, রাত্রেবেলা 12:00 and 3:00 বাজে দুইবার গোসলের শব্দ, ঝুপুর 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 করে গোসল করছে দুইবার, টাইম ধরে কেউ যেন একেবারে ফিক্সড। আমি ফার্স্টের দিন মনে করলাম যে আচ্ছা ঠিক আছে, আমাদের আশেপাশে হয়তো কোনো বাসা বাড়িতে কেউ গোসল করতেছে, ড্যাম কেয়ার। পরবর্তীকালে রেগুলার যখন হচ্ছিল, রেগুলার বলছে এই কারণে যে আমি পরবর্তীকালে চাকরি যখন ছেড়ে দিই এইসব ঘটনার পারপাসে, আমি আসবো ওখানে, তারপরেও আমি শুনেছি এবং সেই সময় আমি রেগুলার শুনতাম। তারপরে জানালার কাছে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে কেউ, মনে হচ্ছে যেন অনেক দূর থেকে দৌড়ে আসছে, প্রচন্ড হাঁপায় গেছে, হাঁপানিতে জোরে 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 শ্বাস নিচ্ছে। আমাদের খাটের এধারে হচ্ছে জানালা, এখান থেকে শ্বাস শুরু হইতো যেন ঘুরে আমাদের বারান্দাতে আসতো। সামনে যে নারিকেল গাছ সেখানে ছুপ করে একটা শব্দ তো অনেক জোরে।
দৌড়ের একটা রেসিপি আমরা সবসময় বলি প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন, হালকা করে জানালাটা খোলা রেখে আপনার যদি দুর্দান্ত সাহসী হন আপনি, মানে ভয়ের টেস্টটা যদি আপনার পাওয়ার ইচ্ছে থাকে, ঘরের বাতিটা নিভিয়ে দেবেন, একজন কিংবা দুজন তার বেশি না, এই দুজন মিলে দর শুনবেন এবং হালকা করে জানলাটা খোলা রাখবেন, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডটা নিশ্চিত করবেন। যারা আজকের এই অনুষ্ঠানটা শুনছেন তাদের মধ্যে এই ঝুপ শব্দটা বললো যেটা উনি জানালায়, সেটা শোনার পরে যদি কেউ জানালা খোলা রেখে এখন পর্যন্ত অনুষ্ঠানটা শুনে থাকেন, যদি সত্যি সেটা হয়ে থাকে তাহলে আমাদেরকে ফেসবুকে একটু আওয়াজ দিন। ইতোমধ্যে আমি বেশ কিছু ছবি ফেসবুকে দিয়ে দিয়েছি, এই ছবিগুলোর ব্যাখ্যা একটু পরেই আমরা জানব। এই ছবিগুলো ভদ্রলোকের স্ত্রীর বিশেষ কিছু মোমেন্টের ছবি, দুর্ধর্ষ এবং ভয়াবহ। আমরা বারবারই বলি দিস ইজ ভেরি নন সায়েন্টিফিক, এবং আমি ডরকে বলতাম এন্টারটেইনিং শো, কিন্তু সামহাও এই অনুষ্ঠানটা সোশ্যাল রিয়েলিটির দিকে টান নিচ্ছে, যেটা আমি সচেতনভাবেই চাইনি রেজা ভাই, কখনোই চাইনি। মানে আমার যদি যাহা বলি ও সত্য বলিব বলি, একটা সোশ্যাল যে ক্রাইমগুলো হয় সেখানে সে মানুষ কনফিউজ করে কেউ না কেউ ভালো হওয়ার জন্য, কোনো জীবনের গল্প হেলো ইট 920 মানুষকে মোটিভেট করে, কিন্তু এই ডরটাও এন্টারটেইনিং এর জায়গা থেকে বের হয়ে মানে আমাদের বাস্তব জীবনে যে প্যারানর্মাল প্রবলেমগুলো, সেই প্যারানর্মালিটিকে এমনভাবে নিয়ে আসতেছে যেটা আসলে কল্পকাহিনীর থেকে বের হয়ে এসে বাস্তব প্যারানর্মাল ঘটনা, এবং সেটা আসলে কল্পকাহিনীর চেয়ে অত ভয়াবহ হতে পারে, সেটা আমি আসলে প্রি প্ল্যান ছাড়াই ওইদিকে আমার কেন জানি মনে হচ্ছে।
আমার এক কাজিন কিবরে ভাই,
জি,
সে কখনো বিলিভ করতো না, মানে একটু হালকা নাস্তিক টাইপের আর কি, মানে সে কিছু বিলিভ করে না। দাদা কিসের জিন, আমাকে দেখাও জিন, সামনে আসতে বলো, এরকম করতো। সে ফোন দিয়ে বলেছে ভাই আমার জানলাতে রড দেওয়া, মানে উল্টা মানে বাসা তার পুরান ঢাকায়, রডের মাঝখানে একটা কাঠ থাকে, কাঠ যেটা দিয়ে রডটা ঢুকে, মাঝখানে কাঠ থাকে সেখানে 10টা 12টা রড থাকে, একটা রড তো জানলা থেকে নাই, এবং এমন ভাবে খোলা হয়েছে রডটা, ওই ছিদ্রটা ঠিকই রয়ে গেছে, কিন্তু রড ভিতরে রড নেই, যেটাকে ভাঙাও হয় ওই মাঝখানে রডটা ভাঙতে হবে। তারপর থেকে আমাদের বিলিভ আসছে যে দেয়ার ইজ সামথিং, মানে আমাকে জিজ্ঞেস করছে ভাই অনেকে তো বলে লোহাকে জিন ভয় পায়, আমি বলছি আমি কোথাও শুনি নাই যে লোহাকে জিন ভয় পায়। ও তখন থেকে বিলিভ আসছে যে না কিছু একটা আছে, যেটা নন সায়েন্টিফিক বাট একটা প্রাণী এক্সিস্ট করে, যে প্রাণীকে আমরা চোখে দেখি না কিন্তু তারা আমাদেরকে দেখে।
ওকে, আমরা কেন এই কথাগুলো বলছি যে এই ভদ্রলোক বেশ কিছু ছবি এবং ভিডিও নিয়ে এসেছেন, আপনারা পেজে পাবেন। আপনাদের কাছে যদি বিষয়টি বিজ্ঞানের দিক থেকে বা অন্য কোনো জায়গা থেকে আপনারা ব্যাখ্যা করতে চান, ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম। লাস্ট উইকে আমি একটা ছবি দিয়েছিলাম যেখানে টাইলসের উপরে ছায়া ঘুরে বেড়াচ্ছে, এরকম বেশ কিছু স্ন্যাপ দিয়েছিলাম, এবং ওখানে অসংখ্য অসংখ্য লিসনার যারা আছেন তারা কমেন্টস করেছেন যে এগুলো টাইলসের নিচে পানি জমে থাকলে এরকম হয়। আমার মনে হয় তারা অনুষ্ঠানটির পুরো পর্বটুকু ভালো করে মনোযোগ দিয়ে শোনেননি। যখন ভদ্রমহিলা বলছে যে ছায়াটা মুভ করছে, টাইলসের নিচে যদি পানি জমে থাকে সেটা তো অন্তত আধা ঘন্টা 20-25 মিনিটের জন্য স্টে করবে ওখানে, স্টিল স্টে করবে। ভদ্রমহিলা স্পষ্টভাবে রেডিওতে বলেছে যে এই ছায়াগুলো সে দেখছে এবং তার সামনে সেগুলো মুভ করছে। আপনারা কথাগুলো একটু ভালো করে খেয়াল করবেন, আপনারা যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন করেন সে বিষয়গুলো কিন্তু খুব স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে থাকে, এবং তার চাইতেও ডিপ লেভেলে গিয়ে আমরা কোশ্চেন করার চেষ্টা করি। আমরা অবশ্যই আপনাদেরকে অযৌক্তিক ভয় দেখাতে চাই না, যদিও আমরা বলি ডর মানে ভয়। ফিরে আসছি এই ভদ্রলোকের গল্পে ছোট্ট একটা বিরতির পরে।
ডর মানে ভয়,
ডর ইক্লিপস। চার মিনিট পর আরো একবার স্বাগত, আপনারা শুনছেন ডর ইক্লিপস, আর জে কিবরিয়া এবং আমাদের সঙ্গে রয়েছে রেজা ভাই, আর আজকে এখানে আসাদুজ্জামান। তার প্যারানর্মাল অ্যাবনর্মাল নাকি সায়েন্টিফিক আমি জানি না, যে আনইউজুয়াল যে স্টোরিটা সেটা আমাদের সামনে এখান থেকে রিভিউ করছে। জি, আমরা যেখানটায় বিরতি নিয়েছিলাম, আমাদের মাঝে মাঝে ইন্টারাপ্ট করতে হয় বিকজ কিছু প্রাসঙ্গিক ঘটনা চলে আসে এবং সে কারণে হয়তো বা বলা, বলুন তারপরে কি হলো।
ঝুপ করে নারকেল গাছের মধ্যে বসত। শব্দটা এমন হতো যে আমরা সবাই শুনতে পেতাম, ঘরের মধ্যে যারা থাকতাম, এবং নারকেল গাছটা নড়ত। একজন এসে অনেক ভারী শরীর নিয়ে বসেছে সেটা স্পষ্টভাবেই বোঝা যেত।
এটা কি আপনি নিজে বুঝতেন নাকি আপনার ওয়াইফ শুধু বুঝে আপনাকে বলতো?
আমি নিজে বুঝেছি, আমার পাশের গেস্টদের সাথেও কি হয়েছে সেটাও আমি বলবো। তো তারপরে সে দেখলো যে একটা বাচ্চা মেয়ে, হাঁটুর নিচের অংশ নাই, রাইট, হেসড়িয়ে হেসড়িয়ে, মানে হাঁপড় কেটে কেটে, যেটা গ্রাম্য ভাষায় বলা হয়, সেভাবে এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে, এরকম
স্ক্রাম্বল করে,
রাইট, স্ক্রাম্বল করে। তারপর আরো দেখতো সে যে একটা মহিলা, সিঁদুর পরা, কপালে টিপ, শাড়ি পরা, গহনা গাঁটি, অর্নামেন্ট যথেষ্ট পরিমাণ, খুব সাজগোজ করা, খুব সাজগোজ, এবং সে তার দিকে তাকিয়ে থাকতো, মাঝে মাঝে ডাকত। আমি আমার ওয়াইফের এখন পর্যন্ত প্রথম অংশটুকু বাদ দিয়ে যাবতীয় যে সমস্ত গুলো সেগুলো আমি তার কাছ থেকে পরে জেনেছি। এবার আমি আমার লাইফের আমার দেখা সমস্ত ঘটনাগুলো বলতে চেষ্টা করব। প্রথম, আমি যখন অফিস থেকে ফিরি একটা দিন, আমি ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে হঠাৎ করে আমি জেগে উঠে দেখি যে আমার ওয়াইফ পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে এমন ভাবে পড়ে আছে যেন প্রায় কোনো সেন্স নেই, কোনো কিছু নেই। আমি ঝট করে উঠে তাকে ধরি, ধরে দেখি যে সে কথা বলতে পারছে না, মুখ থেকে ফেনা বেরোচ্ছে। যাই হোক, আমি একটু দরদরুদ পড়লাম, দরদরুদ পড়ে উঠালাম, তার শরীর খারাপ, অসুস্থ। এটা এই দিন গেল। আরেক দিন একইভাবে আমি ঘুম থেকে উঠলাম, ধোঁয়ার গন্ধে, হালকা ধোঁয়া, দেখলাম আমার ওয়াইফ তার শরীরের যে জামা কাপড় সবগুলো খুলে বিছানার ধারে স্তূপ করে আগুন জ্বেলে দিয়েছে, এবং সেগুলো দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং সে মুখটা নিয়ে, নাকটা নিয়ে সে আগুনের ধারে নিয়ে যাচ্ছিল। আমি যখন ওই সময় ঘুম থেকে উঠলাম, দেখ মানে সে তাকে আমি পরবর্তীতে জিজ্ঞেস করলাম যে কেন, ওয়াই, সে বললো যে জানে না। পরবর্তীতে আরেকটা সময় সে আগুন জ্বালানো হচ্ছিল এক জায়গাতে, তখন শীতের সময় ছিল, সে ওই দিকে গিয়ে ধোঁয়ার গন্ধ নিচ্ছে। ঠিক ওই অবস্থাতে আমি কোনো ইন্টারাপ্ট করিনি তাকে, তাকে কোনোরূপ কোনো কিওর করার কোনো চেষ্টা করিনি। আমি তাকে জিজ্ঞেস করলাম যে গন্ধটা কেন, সে বলল গন্ধ ভাল লাগে। আমি বললাম যে গন্ধ ভাল লাগে কেন, পূজা করব। সে দূরে বাসার ছাদের দিকে তাকিয়ে থাকতো। বললাম যে ওই দিকে কেন তাকিয়ে আছো, ওদিকে কি? বলতো ওই বাসার ছাদে উঠবো, ওখান থেকে লাফ দিব।
ওকে,
তারপরে হঠাৎ করে একদিন সে আমার পাশে শুয়ে আছে, উফ করে একটা শব্দ করে। বললাম কি হলো কি হলো? সে বললো যে কি জানি হাতের মধ্যে প্রচন্ড ব্যথা হচ্ছে। দেখি, দেখলাম যে হাতের মধ্যে একটা কামড়ের দাগ। কিবরিয়া ভাই, মানুষ একটা কামড় দিলে, একটা মানুষ যখন কামড় দেয়, সেই কামড়ে যেটুকু সাইজ হয় সেই সাইজের চার ভাগের এক ভাগ ছিল সেই কামড়টা, অনেকটা সবগুলো দাঁত সহকারে সাপ কামড়ালে যে অবস্থাটা হয় ঠিক সেই অবস্থা। আচ্ছা, এই কামড়ের ব্যাপারটা আমি ইচ্ছা করলে, আমার আগে একটা ল্যাপটপ ছিল, ওই ল্যাপটপে আমি সমস্ত ডকুমেন্টস সব কিছু রেখেছিলাম, মানে টুকরো 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 যখন যেভাবে পেরেছে। অনেক সময় প্রজেক্টের সময়ে যখন আমার আশে ধারের কাছে কেউ ছিল, আমি তখন ওটা ভিডিও করেছিলাম, কিন্তু ল্যাপটপ নষ্ট হয়ে গেছে। কিভাবে নষ্ট হয়েছে সেটাও
পিছনে, হ্যাঁ বলুন। তারপর
তারপর
কামড়,
হাতে কামড়ের দাগ। কামড়ের দাগটা হচ্ছে একটা সাপের কামড়ের মতো, একটা সাপ কামড় দিলে সবগুলো দাঁত সহকারে, বিষাক্ত সাপ না, যে আমরা জানি যে বিষাক্ত সাপের দুটো মাত্র দাঁত থাকে, যে দুটো দাঁত দিয়ে শরীরে বিষ পুষ করে, সেটা না, সবগুলো দাঁত আছে এবং সবগুলো দাঁত বসানো। এটা একবার, দুইবার, তিনবার, চারবার না, মানে মোর দেন হান্ড্রেড। এবং এমন না যে শুধুমাত্র আমি দেখছি বা সে দেখছে, আমার আশেপাশে ওই সময় উপস্থিত যারা থাকতো সবাই দেখতো। হঠাৎ করে আমরা বসে আছি একসাথে, হঠাৎ করে উঠ করলো তার পিওর হাত, ড্রেস পরতো, হাত খোলা থাকতো, সেই খোলা হাতের উপরে দাঁত, অসুস্থ ছিল। এর মধ্যে আমি নিয়ে গেলাম তাকে বাথরুমে, ধরে ধরে নিয়ে গেলাম, অজু করবে কিংবা ইয়ে করবে, হঠাৎ করে সে দাম করে পড়ে যাচ্ছে। আমি শক্ত করে ধরলাম তাই, বললাম কি হয়েছে? বললো যে পিঠে কি জানি প্রচন্ড জোরে মারছে। বললাম যে আচ্ছা দেখি। আমি জামাটা উল্টিয়ে পিঠের ভিতরে দেখলাম, পিঠের দিকে যে লাল দাগ, মনে হচ্ছে যেন কেউ প্রচন্ড জোরে একটা ঘুষি মারছে, অথবা প্রচন্ড জোরে একটা থাপ্পড় মারছে, যেটার জন্য পুরো লাল হয়ে গেছে এবং কয়েকদিন ব্যথা থাকে, ব্যথা ছিল। তারপর সবচেয়ে ইন্টারেস্টিং, আমি জানি না রেজা ভাই এটার কি ব্যাখ্যা দিবেন, বা কি রিয়া ভাই সাইন্টিফিক কি ব্যাখ্যা দিবেন, আমি সাইন্টিফিক ব্যাখ্যা আজ পর্যন্ত খুঁজে পাইনি।
ওকে বলেন, তারপর
যখন এরকম ঘটনাগুলো ঘটতে থাকলো আমি কনসিয়াস হয়ে গেলাম, আমি চাকরি ছেড়ে দিলাম। চাকরি ছেড়ে বাসাতে থাকা শুরু করলাম। হঠাৎ করে দেখলাম যে তার হাতের মধ্যে, হাতের আঙ্গুলের এখানে রক্ত, তার ঠোঁটের মধ্যে রক্ত। কি হলো, রক্ত কেন? ভাবলাম হাত কেটে গেছে হয়তো, বা অনেক সময় আমরা হাত কেটে গেলে মুখের মধ্যে ইয়ে করি। তার হাতে তিনটা আঙ্গুলে এরকম রক্ত, মুখের মধ্যে রক্ত। তো বললাম কি হয়েছে, বলছে যাই না তো কি হয়েছে, কোথেকে আসলো আমি জানি না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো হাত ধুয়ে আমি ভাবলাম যে হাত কেটে গেছে, ডেটল দিয়ে ওয়াশ করে দিই। কোনো রকম কোনো স্পট নাই, কোনো রকম কোনো কামড় নাই, কোনো রকম কোনো কাটা নাই, জাস্ট ব্লিডিং, জাস্ট ব্লিডিং অ্যান্ড জাস্ট ব্লিডিং, নাথিং এলস।
কোথা থেকে ব্লিডিং?
হাতের আঙ্গুল থেকে, হাতের আঙ্গুলের এই সমস্ত জায়গাগুলো থেকে, যেমন নখের নিচে,
নখের নিচে জায়গা থেকে, তারপরে এই যে কড়াগুলো থেকে, এগুলো থেকে?
না, কড়াগুলো থেকে ব্লিডিং হতো না, তা জাস্ট এই জায়গা, এই জায়গাটা, জাস্ট এই জায়গাটা,
মানে নখের একদম উপরিভাগের জায়গাটা থেকে।
উনি বলতে চাচ্ছেন এমন একটা ব্লিডিং যেটা মনে হচ্ছে চামড়া থেকে বেরোচ্ছে অটোমেটিক,
রাইট?
এরকম
এক্ষেত্রে আমি একটু ঘটনাটা একটু টেনে আনি, পরের একটা ঘটনার মধ্যে আসি। সেই ঘটনাতে এরকম একটা জিন তার শরীরে ভর করা ছিল, আমি তার সাথে কথা বলছিলাম। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা দেখ, তোরা তো অনেক কিছু করস, বলতো দেখি তোরা এই যে রক্তটা কেমনে বাই করস, রক্তটা কি করস? সে আমাদের দেখালো যে কিভাবে তারা রক্তটা চুষে নেয়, ইভেন তো কানের পেছনে, কানের পেছনে। এই জায়গা তো আমি একবার পেয়েছি, আমি হাতে নাতে ধরেছি যখন হাত চুষে রক্ত খাচ্ছিল, তখন ধরলাম, ধরার পর দোয়া পড়লাম, জাস্ট অজ্ঞান। আপনারা ভাবতে পারেন যে হ্যাঁ তার সাথেই শুধু ঘটছে, না আমার সাথেও ঘটেছে। আমার শরীরের মধ্যে অনেকগুলো দাগ আছে, আমার পায়ের মধ্যে ছয়টা আঙ্গুলের দাগ, মানে নখ দিয়ে চিরে দিয়েছে। আমার পিঠ একবার ফালি ফালি করে দিয়েছিল। একবার আমি এমন একটা বাইক অ্যাক্সিডেন্ট করলাম যে বাইক অ্যাক্সিডেন্টের কোনো এক্সপ্লেনেশন আমার কাছে নেই। আমার গলা চেপে অনেকবার ধরতে চেয়েছে, অনেকবার আমাকে মারতে চেয়েছে, অনেকবার বটি নিয়ে আমাকে মারতে চেয়েছে। একটা সময়, একটা সময় পর আমার যে ভাইয়েরা ছিল তারা ঘর, মানে তারা চলে গিয়েছিল, আমি আর ও ছিলাম জাস্ট। এবং আমার উপর অসংখ্য অসংখ্য অসংখ্যবার হামলা হয়েছে। ঘুমের মধ্যে থাকা অবস্থাতে আমার গলা চিপ দিয়ে আমার বুকের উপর বসে থাকতো, মানে আমাকে মেরে ফেলতো।
ওয়াইফের মাধ্যমে হতো?
হ্যাঁ, ওয়াইফের মাধ্যমে হতো। আর আচ্ছা, আমার ভাইয়েরা চলে গেছে কেন সেটা আমি বলে দিই। আমি আর আমার ওয়াইফ একবার আমার শ্বশুর বাড়িতে আসলাম, সেবার আমার সে ভাই এবং ভাইয়ের বউ ঘরের মধ্যে ছিল। হঠাৎ করে মাঝরাতে আমাকে ফোন দিল আমার ভাই। কি হয়েছে ঘটনা কি? বলে ভাই আমি আর টিকতে পারতেছি না। ভাই কি হয়েছে, সমস্যা কি? কয় ভাই ঘরের মধ্যে খালি শ্বশুর শব্দ, চারপাশে শ্বশুর শব্দ। ভাই মানে তার স্ত্রীর কথা বলতেছিল যে তারে নাকি একবার চেপে ধরছে, তারপর আমার ঘাড়ের মধ্যে একটা থাপ্পড় মারছে প্রচন্ড জোরে। আমি ভাই ঘাড়ও নড়াইতে পারতেছি না ভাই, এখন ঘরের কোনার মধ্যে আমরা বসে আছি ভাই, কিছু বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, কি করবো এখন, রাতে এতটা বাজে, তো একটু ইয়ে কর, আর আমি কিছু দোয়া দুরুদ দিয়ে দিচ্ছি, ওগুলো পড়তে থাক বা প্লে কর। পরে ভাই ঠিক, তার পরবর্তীতে তারা ওখানে আমাদের বাসা ছেড়ে দিয়েছে, চলে গিয়েছিলেন। একটা ঘটনা, আপনারা মৃত শরীরের গন্ধ যখন পচে যায়, যখন সেই শরীরে পোকা ধরে, সেটা গন্ধ সম্পর্কে মনে হয় অনেকেই জানে। আমার ভাইয়েরা থাকা অবস্থাতে তখন যে হঠাৎ করে তিন দিন ধরে ঘরের মধ্যে পচা গন্ধ, পচা গন্ধ, পচা গন্ধ, কোত্থেকে আসে পচা গন্ধ, কোত্থেকে আসে পচা গন্ধ? আমাদের বুয়া ছিল, বুয়ারা আমরা সবাই মিলে, আমরা চার পাঁচজন মিলে পুরো ঘর সার্চিং করেছি, বাট কোথাও কোনো রকম কোনো কিছু নাই, জাস্ট ঘর ফ্রেশ, বাট গন্ধ কোত্থেকে আসছে, কোত্থেকে আসছে? তিন নাম্বার রাত্রে, তিন নাম্বার রাত্রে গন্ধ এতগুলো যে ঘরের মধ্যে টেকাই যাচ্ছে না। আমি একজনের সাজেশন নিলাম, একজনের শরণাপন্ন হলাম, তাকে যান জিজ্ঞেস করলাম যে দাদা এরকম অবস্থা আমি কি করব। তো উনি বললেন যে তুই ঠিক যেভাবে বসে আছিস, তোর ঠিক নাক বরাবর, তোর ঠিক নাক বরাবর যে দেয়াল, এই দেয়ালের ও পাশে সোজা যাবি, এর পরের দেয়াল যেটা লাস্ট দেয়াল, সেই দেয়ালের ধারে যে সোফা আছে সেই সোফা নিচে খুঁজে দেখ। আচ্ছা ঠিক আছে, বলে রাখি যে যে সোফার কথা বা আমাদের ড্রয়িং রুমের কথা বলছি, আমার সে ভাই এবং ভাইয়ের বউ ড্রয়িং রুমে ফ্লোরিং করে শুতো, এবং অসংখ্যবার সেই ড্রয়িং রুম সবকিছু সার্চিং করা হয়েছে, সোফা টোফা সরিয়ে সবকিছু সার্চিং করা হয়েছিল, কোথাও কোনো কিছু ছিল না। গেলাম, জাস্ট তাকালাম আর দেখলাম যে একটা পাখি কিংবা হাঁস বা এই জাতীয় কিছুর জাস্ট বুক থেকে গলা পর্যন্ত পোকায় ধরে পচে গন্ধ ছড়াচ্ছে। পোকাগুলো কিলবিল কিলবিল, সাদা সাদা পোকাগুলো, যেগুলো আপনারা কিরা নামে চেনেন অনেকে, তো সেই পোকাগুলো এত বিশ্রী গন্ধ, মানে টেকা ইম্পসিবল। কোনোভাবে ওটা পরিষ্কার করা হলো, ইয়ে করা হলো, বিলিভ মি, মাঝে মাঝে এখনো এই পোকাগুলো কোথেকে জানি উড়ে আসে, উড়ে এসে আমার ওয়াইফের গায়ে পড়ে, কোথা থেকে উড়ে আসে, উড়ে এসে আমার গায়ে ওয়াইফের গায়ে পড়ে বা ঘরের মধ্যে থাকে। তারপরে শরীরের মধ্যে জিন ভর করা শুরু করলো, একটার পর একটা জিন ভর করা। জিনগুলোর সাথে আমি কথা বলতেছিলাম, বিশ্বাস করেন যে এক একটা এক এক রকম, একাধিক জিন। ফার্স্টে আসছিল মুসলমান জিন।
আপনি যদি কথাই বলতে পারেন তাহলে তো আপনার এগুলো বের করার কথা, যে রিজনটা কি ছিল, কি কারণে ভর করেছে, কেন আপনার ওয়াইফের উপরে বারবার ভর করছে।
কিছুটা তো আমি জানি, চেষ্টা করেছি। তবে
কি জেনেছেন আমাদের কাছে শুনবে?
কেউ জাদু করেছে, কালো জাদু। কিছু জিনিস জেনেছি আমি, একটা জিনিস ক্লিয়ারলি বলে দিতে চাই যে গায়েবের মালিক একজন আল্লাহ পাক। প্রথম দিকে যে জিন আসছিল তারা ছিল মুসলমান, তারা ছিল দলে 21 জন। তো আমি তাদের,
আমি একটু থামাই আপনাকে, অনেকক্ষণ কথা বলে নাই তো, দর্শকরা আমাকে খুঁজতেছে যে ভাই কোথায়।
আচ্ছা, এই যে 21টা জিন আসলো, বা ফ্র্যাঙ্কলি আমি আজকে, হ্যাঁ,
প্রথম প্রশ্ন করবো আপনার ওয়াইফের নাম কি পি দিয়ে শুরু কিনা।
জি। আচ্ছা, 21টা জিন যে আসলো, এই ব্যাপারটা বা জিন যে তার ভিতরে আসলো, এগুলো আপনি কিভাবে কনফার্ম হলেন? প্রথম কথা, যখন একটা মানুষের শরীরে বা আমার ওয়াইফের শরীরে, মানে যখন জিন ভর করত, তার একটু আচার আচরণ, তার কথাবার্তা চেঞ্জ হয়ে যেত, ভাষা অন্যরকম হতো। যেমন অনেকটা হচ্ছে আনজালনা ইকরি, এই জাতীয়, মানে আমি আসলে
অ্যারাবিক নাকি নাকি ফ্রেঞ্চ,
আসলে এটা অ্যারাবিক ভাষা নাকি ফ্রেঞ্চ,
আজগুবি কিছু কথা,
আজগুবি ভাষা এবং আজগুবি।
ভাই আমরা জানি যখন ওই যে ঝাড়ফুঁকের নামে কোনো কিছু ফু দেওয়া হয়, যদি সেটা অস্পষ্ট হয়, কোনো ভাষার বোঝা যাচ্ছে না, আরবি না বা ভালো কিছু না, সেটাই ব্ল্যাকমেলের একটা লক্ষণ। বা কেউ যেগুলো বলে, মুখ দিয়ে শব্দ করে যেগুলো বোঝা যাচ্ছে না, তাহলে সামথিং রং।
প্রথম দিকে যারা আসছিল বললামই যে 21 জন আসছে, তাদের ভাষ্য মতে 21 জন, আসলে আমি তো দেখতে পারি না তাদেরকে, তারা কয়জন এটা মেজারও করতে পারবো না। তো আমি তাদের সাথে কথা বললাম, বললাম খুব ফ্রেঙ্কলি, বেশ কয়েক ধাপে কথাবার্তা বললাম, আপনারা তো আসছেন, আপনারা ঠিক আছে, আপনারা মুসলমান, আপনি আমাকে বলছেন যে আপনি মুসলমান, বাট এই যে একজনের যে এত বড় ক্ষতিটা করতেছেন, তার যে ক্ষতিগুলো হচ্ছে ভাই, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? প্রশ্ন করছে, সরাসরি প্রশ্ন করছে। সে আসলে একটু ইয়ে করলো যে আসলে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না, আমরা না চাইলেও আমাদেরকে অনেক কিছু করতে হয়,
কেউ তাদেরকে চালান করছে,
বুঝতে পারছেন, রাইট। সে এটা বলতে চাইছিল, যাই হোক, পরবর্তীকালে সে আমাকে কথা দিছে যে সে কোনো ক্ষতি করবে না, কিন্তু এরপরেও আসবে, তারা হয়তো বা ছেড়ে যাবে না, তারাও 21 জন আসে নাই। আর আমি আরেকদিন সকালবেলা ঘুম থেকে উঠলাম, তখন আমি জব করি না, ঘুম থেকে উঠে আমি খুব অদ্ভুত একটা দৃশ্য দেখলাম, যে আমার স্ত্রী বিছানার ধারে বসে আছে, নিচে বসে আছে ফ্লোরে, ফ্লোরের মধ্যে কোত্থেকে জানি সিঁদুর দিয়ে ওম ওম হিন্দুদের কিছু মন্ত্র লেখা, তার হাতে, কপালে, মুখে, ঘাড়ে সমস্ত কিছু ওই সিঁদুর দিয়ে লেখা, এবং পাশে একটা গ্লাসে পানি ছিল আমার যদ্দূর মনে পড়ে। এবং আমি যখন ঘুম থেকে উঠলাম, তখন সে আমাকে বললো যে আয়, তোর সাথে কথা আছে, তোর সাথে কথা আছে দেখেই আমি আসছি, নাহলে আমি তোর বোরে মাইরা থেয়ে যেতাম।
বিরতি নেব প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতির পর গল্পের শেষ ভাগে ফিরবো। ভেরি ভেরি ইন্টারেস্টিং স্টোরি। একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, উনি যেগুলো বলছে সেগুলোর ব্যাখ্যা যারা সাইকিয়াট্রিস্ট আছেন তত্ত্বের জায়গা থেকে হয়তো বা সাইন্টিফিক, এবং আমাদের জায়গা থেকে এটা নন সাইন্টিফিক। কোনো ধরনের কোনো রিলিজিয়নকে আমরা ছোট করছি না, কোনো ধর্মীয় বিষয়কে আমরা ছোট করছি না। এখানে যারা ইসলাম ধর্মের আছেন তাদের জায়গার থেকে বিষয়টি খুব স্বাভাবিক হলো, যারা হয়তো হিন্দু ধর্মের আছেন তারা এই বিষয়টি শোনার পরে হয়তো মনে কষ্ট পেতে পারেন। দেখুন, এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আপনারা নেবেন, এটা একটা স্টোরি হিসেবে নেবেন। প্রত্যেকটি রিলিজিয়নের মানুষ যারা আমাদের অনুষ্ঠানটি শুনছেন, সবার ধর্মের প্রতি আমাদের রেসপেক্ট আছে, এবং এটা ওনার ব্যক্তিগত ঘটনা। এবং কেউ যদি কোনো হিন্দু এসে যদি এখানে স্টোরি বলেন, সেখানে যদি কোনো মুসলিম জিন তাকে অত্যাচার করে, সেটাও যদি তার লাইফের একটা ঘটনা হয়, আমরা সেটা প্রচার করাতেও আমরা সমান অধিকার দিব। সুতরাং এই বিষয়টা নিয়ে কোনো প্রকার ধর্মীয় ভাবে অন্যভাবে এটাকে ব্যাখ্যা করা বা বিষয়গুলোকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অন্যভাবে দেখা, এটা মোটেও বিচক্ষণতার ব্যাপার হবে না। আমরা ছোট্ট একটা বিরতি নেব মাত্র 5 মিনিটের, এরপর আজকের দিনে শেষবারের মতো ফিরছি। এই স্টোরিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ছবিগুলোর ব্যাখ্যা কি, যে ছবিগুলো ফেসবুকে আমি দিয়ে দিয়েছি সেগুলো নিয়ে কথা বলবো ছোট্ট একটা বিরতির পর। স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ডর ইক্লিপস অন 89.2 FM। আমি আর জে কিভিয়া রয়েছি আপনার সঙ্গে, রেজা ভাই আছেন, এবং এখানে আসাদুজ্জামান তার কনজুগাল লাইফ, ওয়াইফের যে ঘটনা, সেগুলো এখানে বলছেন যা রীতিমতো অবিশ্বাস্য। আমাদের এই অনুষ্ঠানে আমরা কখনোই আপনাকে ইন্সপায়ার করি না বিষয়গুলো বিশ্বাস করার জন্য। আপনি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করুন, সেটাই আমরা চাইব। তবে এটা ঠিক যে পৃথিবীতে আনইউজুয়াল, পৃথিবীতে আমরা যা চোখে দেখি না তার বাইরেও একটা অনেক বড় জগৎ আছে, শুধু দুনিয়াতে না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে, সেটাকে অস্বীকার করাটা বোধহয় বোকামো। যাই হোক, আমরা আপনার কাছেই ফিরতে চাই। এরপরে কি হলো?
আচ্ছা, যখন সে আমাকে বলল যে তোর জন্যই আমি অপেক্ষা করতেছি, নাহলে তোর ওয়াইফকে আগেই আমি মেরে ফেলতাম, এবার তোর সাথে কিছু কথা বলবো কিন্তু এইভাবে আমি কথা বলবো না, আমার একজন সাক্ষী চাই। কিরকম সাক্ষী? আমার একজন সাক্ষী চাই যে আমার ধর্মের, মানে হিন্দু ধর্মের। বললাম যে আচ্ছা ঠিক আছে, ওয়েট, আমি তাহলে আমার এক ফ্রেন্ডকে ফোন করি, ওকে আসতে বলি। আমার ফ্রেন্ডের নাম দীপু, আমি তাকে ফোন দিলাম যে দীপু তুই যেখানে থাকিস তাড়াতাড়ি খুব দ্রুত চলে আয়। সে উইথিন হাফ এন আওয়ার সে চলে আসছে। এর মধ্যে কিন্তু সে, মানে আমার ওয়াইফ বা তার শরীরে ভর করার যে সে সেই জায়গাতে বসে আছে, অন্য কোথাও নড়ছে না,
নড়াচড়া করছে না,
রাইট। সে একটা চক্র করলো, চক্র করেছিল
নিজের মতো করে,
রাইট, নিজের মতো করে একটা চক্র করেছিল। তার ভিতরে ওম লেখা, পানি দিয়ে চারপাশ কিছু পড়ে চারপাশ পানি ছিটে দিয়েছিল। আমি এগুলো দেখে, আমি একটু বলি যে আমি এগুলো দেখে আমি সাথে সাথে চিন্তা করলাম যে এই যেরকম ভয়ঙ্কর রূপ নিয়ে আসছে, এই ভয়ঙ্কর রূপ নিয়ে আমি এভাবে তার সাথে ফাইট করতে পারবো না, আমার একটু প্রস্তুতি দরকার। আমি গেলাম, আমি তাকে যখন হাফ এন আওয়ারের মধ্যে ওই সময়টার মধ্যে আমি গেলাম, গিয়ে অজু করলাম। অজু করে আমি একটা গ্লাসে পানি নিলাম কিছু, তার সাথে জমজম কূপের পানি রাখলাম, এবং কিছু দোয়া দরুদ পরে আমি নিজে একটা পড়া পানি আমার মতো করে আমি বানালাম। বানিয়ে আমি গ্লাসটা আমার ডাইনিং রুমের টেবিলের উপর এমন ভাবে রাখলাম যে চাইলে ওই জায়গা থেকে পানিটা কেউ ফার্স্ট হাফ ওখানেই যাবে, অন্য কোথাও যাবে না। পানি এভাবেই ভরে রাখলাম। আমার ফ্রেন্ড যখন আসলো, তখন আমি ঢোকার সময় বললাম যে দেখ টেবিলের উপর পানি আছে, আমি যখন পানি আনতে বলবো তুই ওই পানিটাই আনবি, অন্য কোনো পানি আনবি না। যাই হোক, তো তারপর সে বললো যে তোর ওয়াইফের আমি মেরে ফেলতে আসছি আমার ফ্রেন্ড থাকা অবস্থাতেই, কিন্তু আমি তোর সাথে একটা চুক্তি করবো। বললাম কিরকম চুক্তি? বলে যে আমাদের জানের বদলে জান দিতে হবে। বললাম আচ্ছা ঠিক আছে, আমি আপনার একটা মুরগি দিয়ে দিব। তো সে ফাইজলামি করস, মানে আমি খুব খুব খেপে গেল, এবং খেপে গিয়ে মানে অনেক হুমকি ধামকি দিল, বলে যে আমার জানের বদলে জান চাই, তুই আরেকটা মানুষ এনে দিবি। ইম্পসিবল, কারো জান, কারো জান দেওয়ার ক্ষমতা নেওয়ার ক্ষমতা আমার নাই, এটা আল্লাহ পাকে, আমি এটা পারবো না। একটা পর্যায়ে গিয়ে আচ্ছা ঠিক আছে যা, তুই আমার একটা বাচ্চা আয়না দে, আমি ধরে বলি দিব। আমার না, কখনোই না, কোনোভাবেই না, যা তোরে আমি শেষ সুযোগ দিলাম, তোদের ঘরে যে বাচ্চা হবে সেই বাচ্চা ছয় মাস যখন বয়স হবে আমি তারে নিয়ে যাব। আমি বললাম যে না, আগের কথায় যে আমি জান কারোর দেওয়ারও মালিক না, নেওয়ারও মালিক না। ভাই আমি এটা পারতাম না, আপনি কোন, আপনার আমি মুরগি দিয়ে দিই বা অন্য কিছু চান এটা দিয়ে দিই। আমি আমি তখন খুব খেপে গেছি বাস্তবিক অর্থে, যে তুই যেটা চাস সেটা আমি দিব ঠিক আছে, কিন্তু মুরগি বেশি না বা এরকম কোনো বেশি না, তো ঠিক আছে। তো শেষ পর্যন্ত সে প্রচন্ড খেপে গেল, খেপে যায় আমার ওয়াইফের চুলটা এভাবে ধরলো, আমি চক্রের বাইরে বসেছিলাম, তার আমি লাভ দিয়ে চক্রের ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে সবার আগে আমি দুই হাত ধরে তার কপালের মধ্যে থুথু দিলাম, হাতের মধ্যে থুথু দিলাম। ইন দ্য মিন টাইম সে আমার সাথে জোর খাটাচ্ছে, তারপরে আমি তার দুই হাত চেপে ধরে তার কপালে মুখে হাতে থুথু মারতে থাকলাম, এবং আমি জোরে জোরে চিৎকার করলাম যে দীপুজা ওই টেবিলের উপর পানি আছে নিয়ে নিয়ে আসলো। যখন আমি বললাম যে তাড়াতাড়ি সারা শরীরে সব জায়গাতে ছিটা, এর আশেপাশে যখন যে চক্রের মধ্যে যে লেখাগুলো ছিল আমি ওখানেও থুথু মারতেছিলাম, এবং হাত এবং পা দিয়ে বারবার ঘষে লেখাগুলো মুছে দিতেছিলাম। আসলে আমি জানি না যে আমি তখন কেন ওগুলো করতেছিলাম, কিভাবে করছিলাম,
নিজের মতো করেই করছি,
রাইট। বাট আমার আমার সেন্সে যেটা ধরেছে যে কোনো একটা, যদি আমার সামনে কোনো একটা চক্র, কোনো একটা জাদু, কোনো একটা খেলা যদি হয়, সেই চক্রটা খেলাটা বন্ধ করার জন্য আমার অবশ্যই অ্যাটেম্পটটা ওই চক্রের
ভিতরে।
তারপরে যখন ওইগুলো মুছে গেল, তারপরে আমি আমার জানা কিছু ব্যাপার ছিল ওগুলো আমি পড়লাম এবং তাকে শৈল থেকে দূর করে দিলাম। হোয়াট এভার ইট ইস, পরবর্তী সময়ে তার সাথে চুক্তি হলো যে সে ছাগল নিবে, সে ছাগলে রাজি হলো, এছাড়া সে কোনোভাবেই পিছু ছাড়বে না। আমি বললাম যে ছাগল নেবে তাও আবার নির্দিষ্ট অঙ্কের টাকার ছাগল। আমি বললাম যে নির্দিষ্ট অঙ্কের টাকার ছাগল আমি কোথায় পাবো? এক দোকানদারের কাছে আমি গিয়ে বললাম যে ভাই আমার ছাগল দেন, সে বলবে যে 5,000 কিংবা 10,000। আমি তোমার জন্য এই টাকা বা তুমি যে নির্দিষ্ট টাকার অঙ্ক বলে দিত, যেমন ধর আপনার তার ইয়ে ছিল যে 19,997 টাকা, আর তার সাথে 7 টাকা ছিল হচ্ছে অন্যান্য আনুষাঙ্গিকের জন্য, এই টাকা ছাগল আমি কোথায় পাবো? হয়ে আচ্ছা ঠিক আছে, তুই আমার টাকা দিয়ে দে। আচ্ছা টাকা কিভাবে দিব? আচ্ছা টাকা তুই একটা পোটলা বান্ধবি, পোটলা বান্ধে ঘরের মধ্যে রাখবি, যেখানে রাখবি তোরা ঘর সবাই ঘর থেকে বের হয়ে যাবি, আমি এসে নিয়ে যাবো।
ভেরি ইন্টারেস্টিং, ফাইন। চেষ্টা করছে, যেটা অনেক সময় হয় আমাদের বিভিন্ন সময় আমরা দেখি যে আসলে পজেস ভান করে বিশেষ একটা উদ্দেশ্য হাসিল করার জন্য। কিন্তু বিষয়টা কি আসলে তাই? কারণ যে ছবিগুলো আমরা ফেসবুকে দিয়েছি প্রিয় শ্রোতা, এই ছবিগুলোর প্রত্যেকটা ছবির আছে, আমরা আজকের অনুষ্ঠানের সময় করে সে ব্যাখ্যা হয়তো আপনাদেরকে উপস্থাপন করতে পারবো না, কারণ এটা কন্টিনিউশন থাকবে। আমরা কি দাঁড়াবে আসলে শেষ পর্যন্ত সেটা দেখতে চাই, তবে সেটা আজকের অনুষ্ঠানে সম্ভব হচ্ছে না আমাদের সময় স্বল্পতার কারণে। এবং এই গল্পটা এতটাই সেন্সিটিভ, এতটাই ভয়াবহ, আমি শুধু এতটুকুই বলতে চাই যে আমি এখন পর্যন্ত কোনো সায়েন্টিফিক ক্লু পাইনি। আই স্টাডি লট অ্যাবাউট দিস কাইন্ড অফ থিং, এবং আমি অবশ্যই বাংলাদেশের যারা খুব বড় মনোরোগ বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে কথা বলবো। যদি আমি কিছু পাই তাহলে অবশ্যই আমি সামনের পর্বে আপনাদের জন্য হাজির করব। রেজা ভাই শেষের দিকে এসে কিছু বলতে চাচ্ছিলেন, আমার মনে হয় আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে পুরো স্টোরি না শুনে আপনার মনে হয় সেটা বলাটা উচিত হবে না।
দুইটা প্রশ্ন করবো, ছোটখাটো প্রশ্ন।
আপনার কি যেগুলো শুনলাম আপনার কথার ভঙ্গি, বচন ভঙ্গি, বডি মুভমেন্ট, সেখানে দুইটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে, জাস্ট মনে হচ্ছে আপনার কি বৃষ রাশি কিনা?
জি।
আচ্ছা, আপনার কি এপ্রিল মাসের ঠিক শেষের দিকে জন্ম কিনা?
এপ্রিলের 29।
আচ্ছা, মানে শেষের দিকে। এই রাশির যারা জাতক আছে 29 বা 30, 25 থেকে 30, এদের সাথে অনেক প্যারানর্মাল ঘটনা ঘটে, প্রথম কথা। এটা আমি সবাইকে ভয় দেখাচ্ছি,
কিন্তু আমাদের রিলিজিয়ানের জায়গা থেকে অনেকেই রাশি বিশ্বাস করে।
আমি নিজে বিলিভ করি না, জাস্ট অ্যাকর্ডিং টু বুক, অ্যাকর্ডিং টু রাশিচক্র, স্টার, স্টারের কিছু বুকস পাওয়া যায় ইন্ডিয়াতে, কুণ্ডলী কিতাব বলে, কুণ্ডলী কিতাবের মোতাবেক ওগুলো তো লিখছে কোনো মহাজ্ঞানী মানুষ হয়তোবা। আর আপনার স্টোরি যতটা শুনলাম এটা হয়তোবা 90% শুনলাম আমরা। হ্যাঁ, 90%
না
না, কত পার্সেন্ট?
আপনি আমার স্টোরি 60%।
40% আমরা ফিরে আসবো প্রিয় শ্রোতা, আমরা আজকে শেষ করতে চাই। রেজা ভাই আমরা পুরো স্টোরিটা শুনি, তারপরে আমার মনে হয় কথাটা বলাটা উচিত হবে। সো অপেক্ষা করুন, এবং যারা আগে বলতেন যে 1 ঘন্টায় শেষ হয় না 2 ঘন্টা করো, তারা এখন কি বলবেন? জীবনে আসলে যা ঘটে তা আসলে ঘন্টার হিসেবে ধরে রাখা যায় না। বাই দ্য ওয়ে, আজকের মতো শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.